exclusively on FusionBD.com.
It comes alive with Graminform.
শুনছেন সবসময় রেডিও শক্তির বার্তালাপের সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আছে অক্ষিতা এবং সেই সাথে আমাদের সাথে আজকে অরুণাও আছে এবং আমরা সবাই আজকে একসাথে প্রিতাফোনে আমাদের যে অতিথি আছেন তারা যেরকম ঘটনা শেয়ার করবেন আপনারাও আপনাদের কথা শেয়ার করবেন আমাদের সাথে। তো শুরুতে জানিয়ে দিই যারা আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasan@radiofukti.fm which is bhwtfm@radiofukti.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা আপনার ঘটনা সরাসরি লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আর ফেসবুকে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.fukti and www.facebook.com/bhutasan.rasel। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনারা চেক করতে পারেন আমাদের আজকের পোস্টটা এবং সেই পোস্টের নিচে আপনারা কমেন্ট করতে পারেন। নাম লিখে নাম তো আপনাদের নাম লেখা লাগবে না, আপনাদের জাস্ট কমেন্ট করলেই হবে এবং আপনারা জানাতে পারেন যে কার ঘটনা ভালো লাগছে তার নামটা লিখতে পারেন আপনি চাইলে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে রমজান মাস শুরু হয়েছে, আজকে রমজানের প্রথম দিন এবং প্রথম দিনেই ভূতাতন এবং সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং আশা করছি যে সবাই সুস্থভাবে 30টি রোজা রাখতে পারবেন এবং আশা করছি যে চমৎকার একটা ঈদ কাটাতে পারবেন। এবং এই সময়ে আমাদের ভূতাসনের টাইমটা এমন যে ভূতাসন শেষ করে আপনি আপনার শেষ করতে করতে সেহরি খাওয়ার সময় হয়ে যাবে এবং তারপরে সেহরি খেয়ে নামাজ পড়ে হয়তো আপনি ঘুমাতে পারবেন। কালকে ছুটির দিন আছে অনেকের জন্য, ম্যাক্সিমাম মানুষের জন্য কালকে ছুটির দিন, তারপরে ছুটির দিন একটু লম্বা ঘুমিন হয় দিয়ে নেবেন। তো এই হলো সব কিছু। শুরুতেই আজকে যেটা করবো সেটা হচ্ছে প্রতিদিনের মতো আজকেও একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই। আজকের ইমেইল যেগুলো পেয়েছি সেই ইমেল, এবারের যে ইমেল সেই ইমেইল যারা পাঠিয়েছেন তাদের মধ্যে খুব কম ইমেইল সিলেক্টেড হয়েছে। গত সপ্তাহে যেমন অনেকগুলো ইমেইল ছিল আজকে তেমন নেই। তো যেটা পেয়েছি সেটাই পড়ে শোনাচ্ছি, জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি আমাদের প্রথম ঘটনা, একটি ইমেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, আপনি সবসময় ভালোর দলে। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের সাথে ঘটে, আমি তখন ক্লাস এইটে পড়ি, 2002 ফেব্রুয়ারি মাসে আমরা একটা নতুন বাসায় উঠি। বাড়িটা চারতলা ছিল, চারতলা থেকে সোজা একটা লোহার সিঁড়ি ছিল ছাদে ওঠার জন্য। চারতলায় মোট ফ্ল্যাট ছিল 3টা, আমরা চারতলার একটা ফ্ল্যাটে উঠলাম। আমার ওঠার কিছুদিন আগে বাড়িওয়ালার মা মারা যান। ঘটনাটা শুরু হয় এর 3-4 মাস পর থেকে। অনেক রাতে মাঝে মধ্যেই ছাদ থেকে লাফানোর আওয়াজ আসত, বেশিরভাগই হতো রাত 1টার পর। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে লাগলো, লাফানোর আওয়াজের সাথে প্রায় কান্নার আওয়াজ অথবা বিদ্ঘুটে হাসির আওয়াজ পাওয়া যেত। প্রথম দিকে শুধু আমরা চারতলায় যারা থাকতাম তারাই আওয়াজটা পেতাম, এরপর আস্তে আস্তে ব্যাপারটা সবাই টের পেল। একদিন আমার ফুফাতো ভাই রাতে ছাদে যায় ফোনে কথা বলার জন্য, পানির ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে এসে কথা বলছিল। হঠাৎ তার পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে যে এত রাতে ছাদে কি। সে চমকে পিছনে তাকিয়ে দেখিল কেউ নেই। তখন সে ভয় পেয়ে নেমে আসে এবং পরদিন থেকে আমাদের সবাইকে ছাদে যেতে নিষেধ করে। এর কিছুদিন পর একদিন রাতে আমি পড়ছিলাম, পড়ার চাপ খুব বেশি ছিল তাই পড়তে পড়তে প্রায় 2টা বেজে যায়। হঠাৎ শুরু হয় ছাদে লাফানো, কান্নার হাসি আর গরু পানি খেলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ। আমি ভয় পেয়ে যাই। আম্মু আমার সাথে জেগেছিল, আম্মু তাড়াতাড়ি লাইট নিভিয়ে আমাকে নিয়ে মশারির মধ্যে ঢুকে যায়। হঠাৎ মনে হলো আমার পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা টেনে আমার মাথার কাছে নিয়ে আসলো। এমন বিদঘুটে আওয়াজ হলো যে আম্মু আর আমি ভয়ে একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। উঠে যে লাইট জ্বালাবো সেই সাহস পাচ্ছিলাম না। অনেক কষ্টে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম চেয়ার আগের জায়গাতেই আছে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের দুইটা ভাইয়া প্ল্যান করলো যে ছাদে কি আছে দেখতে। প্ল্যান অনুযায়ী রাত জেগে অপেক্ষা করতে থাকলাম। রাত দুইটার দিকে শুরু হয় লাফানোর আওয়াজ। তখন দুজন আস্তে আস্তে ছাদে উঠলো। সিঁড়ির মাথা পর্যন্ত উঠেই তারা চিৎকার করে নেমে আসে। তারা যে জিনিসটা দেখলো তা হলো একটা বুড়ি সাদা কাপড় পরা অবস্থায় পুরো ছাদে লাফাচ্ছে, আর তার চেহারাটা ভয়ঙ্কর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ট্যাঙ্কে যতই পানি তোলা হতো রাতে যতই পানি তোলা হতো ট্যাঙ্কে পানি থাকতো না। এমন অনেক দিন হওয়ার পর বাড়িওয়ালা এক হুজুর নিয়ে আসেন। সে বিভিন্ন দোয়া পড়ে মিলাদ দিয়ে যায় ছাদে, আর কোরবানির গরুর রক্ত ছিটিয়ে দেয় পুরো ছাদে, আর গরুর মাথার খুলিতে কি যেন তাবিজ লাগিয়ে টানিয়ে দেয়। এরপর থেকে আর ওই সমস্যাটা হয়নি। তবে তার কদিন পরে বাড়িটা উত্তর দিকে সামান্য হেলে যায়। এখনো মাঝে মাঝে সেই ঘটনা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি আপান, বাড়ি মাদারীপুর, এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন যেটা আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি হোসানুল হক ফয়সাল বলছি। আমি এসেছি মধ্যপাড়া থেকে।
ওকে, শুনি আপনার ঘটনা।
ঘটনাটি বেসিক্যালি আমার বাড়ি কেন্দ্রিক। আমার ঘটনাটা শুরু হয় 2013 সালে। তো 2013 সালে আপনার পয়লা ফেব্রুয়ারির পরে আমার মামার বিয়ে থাকে। তো বিয়েতে আমরা সবাই পার্টিসিপেট করি। তো বিয়ে থেকে আসার পরে পরের দিন আমার বাবার একটা কাজ থাকে ঢাকাতে পয়লা বৈশাখের পরে। তো তিনি আসেন, তো প্রতি মধ্যে তার আমরা কোনো ড্রেস পাচ্ছিলাম না। তো আমরা সবাই কনফিউজ থাকি তাকে নিয়ে। তো সবাই ধারণা করে হয়তো তিনি ব্যবসায়ী মানুষ, হয়তো তিনি কোনো সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হতে পারেন, বা ট্রেন বা বাসে মলম পার্টি বা অন্য যে কোনো সমস্যা হতে পারে। তো এটার পরে যেটা হয়, তো বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। তো আমরা, আমার দু এক চাচা আছেন যিনি আলেম, তো তিনি আমাকে বলেন যে তুমি একটা কাজ করতে পারো, যেটা আমার চেনা একজন হুজুর আছে, তিনি হারিয়ে যাওয়া মানুষের খোঁজ দিতে পারেন। তো তার প্রথমত তার সাথে যাওয়া হয়, যেহেতু বাড়ির আর সবার পরিস্থিতি খারাপ ছিল, যেহেতু বাবা মিসিং ছিল। তো আমি তার সাথে যাই, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আমি ছোট ছিলাম, যেন আমি অত কিছু বুঝিনি। তো তার সাথে যাই, যাওয়ার পরে আমার ধারণাটা একটু পাল্টে যায়। তিনি আসলে যেমন আমরা ধারণা করি আলেম বা হুজুর তেমন না, স্বাভাবিক একটা মানুষ। তো আমাদের ডাক পরে সবার শেষে, তো সেখানে যাওয়ার পরে বাবার একটা ছবি দেখতে চায়, তারপরে আমার দাদার নাম জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করার পরে সব কিছু পরে তিনি বলেন যে তোমার বাবা বেঁচে আছে এবং আশেপাশেই আছে, তার এখন অচেতন অবস্থায় আছে, তিনি মানে যদি জ্ঞান ফিরে পান তারপরে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো এরপরে তিনি একটা কাগজ বের করেন। তো কাগজে তিনি লাল কালিতে কিছু লেখেন, আরবিতে লিখে বলেন যে এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমাদের বাসায় যে ঘরে মানুষ খুব কম যায় এবং যে ঘরে একটু আলো কম আসে, সেই ঘরে একটু রেখে দেবে, এবং তোমার বাবাকে পাওয়ার পরপরই এটা না হয় নদীতে না হয় মাটিতে পুঁতে ফেলবে। তো তার কথা মতো চলে এসে, এবং আসার সময় তিনি বলেন যে 1 কেজি লবণ গরিব মানুষের মাঝে বিলিয়ে দিও। তিনি কোনো টাকা পয়সা নেন না, তো তার কথা মতোই কাজ হয়। এখন আনফর্চুনেটলি হোক আর ফর্চুনেটলি হোক, ঠিক আমরা তার কয়েকদিনের মধ্যেই বাবার ট্রেস পাই, এবং ঠিক তার কথা মতোই বাবা অজ্ঞান থাকেন, তাকে মলম পার্টি ধরে। তো বাবা প্রচণ্ড অসুস্থ ছিলেন, আমরা বাবাকে পরপর প্রচণ্ড খুশি হয়, আর কোনো কিছু মনে থাকে না। তো এভাবে যাচ্ছিল, বাবা অসুস্থ, বাবাকে প্রচুর ক্লোরোফর্ম শোকানো হয়, তার সুস্থ হতে অনেক সময় লাগে। তো এরকম করতে করতে তখন প্রচণ্ড গরম, তার কয়েক মাস পরে। তো একদিন নোটিস করি যে আমার বাবা মা সবাই ভয় পাচ্ছে, তো হুজুরকে আনবেন। তো বলা হলো কেন হুজুরকে আনবেন, তো আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, আমাকে কেউ আসলে ওভাবে বলছে না যে আমি ভয় পাবো, আমার পড়াশোনার ক্ষতি হবে। তো আমি বললাম যে কি সমস্যা আমাকে বলো। তো আমার মা যেটা বলেন যে নিচতলায় আমার দোতলায় আমার আন্টিরা থাকে, তো তারা নোটিস করে যে আমার বাসা থেকে মধ্যরাতে শিল নোড়ার আওয়াজ হয় এবং পাতা ঝাড়ু দেওয়ার আওয়াজ হয়। যেহেতু আমাদের গ্রাম এলাকা, আমাদের ওখানে প্রচুর গাছ গাছাল আছে এবং ছাদের উপরও অনেক গাছ আছে, তো আমরা তাদের বলি হ্যাঁ অনেক সময় আমরা এরকম করি। আসলে আমরা জানি যে কি হচ্ছে, আসলে তারা ভয় পাওয়ার জন্য আসলে সেভাবে বলা হয়নি। তো এরকম করে ঠিক করা হয় যে আমি হুজুরের কাছে যাবো, যেহেতু বাবা তখনও খুব অসুস্থ ছিল, বাড়িতে আর কেউ তেমন ছিল না। তো আমি পাশে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে যাই, তো তিনি সবকিছু শোনার পরে বলেন যে দেখো তোমাকে যে কাগজটা দেওয়া হয়েছিল তুমি কি সেটা ফেলেছো? আমি তো বলি না, আমার তো এখনো খেয়াল নেই যে সেটা আমি ফেলেছি। যেহেতু বাবাকে পাওয়ার পরে আসলে সেই ধরনের কোনো কনসেন্ট্রেট ছিল না, সব কনসেন্ট্রেট ছিল বাবাকে নিয়ে। তো তিনি বলেন আসলে যেটা করছো সেটা ঠিক করনি, আসলে এটা ব্ল্যাক ম্যাজিক, আসলে এইভাবে কোনো কিছু করতে হয় না, আসলে যেটা করবে সেটা আল্লাহ মালিক, কিন্তু তুমি যেটা করছো এখন ছোট মানুষ কিছু করার নেই। তো তিনি আমাকে একটা প্রসিজার শিখিয়ে দেন যেটা আসলে ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে করতে হতো, তিনি আমাকে তিন দিন করতে বলেন।
আচ্ছা,
তো আমি করি, যেহেতু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে ছিল, আমার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো আমি রাত জেগেই পড়াশোনা করতাম। তো তখন প্রসিজারটা খুব একটা বড় ছিল না, আঙ্গুল দিয়ে একটা প্রসিজার করতে হতো শাহাদাত আঙ্গুল দিয়ে। তো আমি প্রথম দুই দিন খুব ভালোভাবেই করি এবং নোটিস করি যে আস্তে আস্তে সমস্যাটা কমছে, আসলে ছাদ ওইভাবে শব্দও পাওয়া যায় না বা শিল নোড়ার আওয়াজও পাওয়া যায় না। তো যেটা হয় আর কি, তৃতীয় দিন আমি ওই দিনে পড়ার চাপ বেশি থাকে আমি অত খেয়াল করি না, কারণ সমস্যাটা অনেকটা অনেকাংশে কমে গিয়েছিল। তো যেটা হয়, আমি তৃতীয় দিন যখন ঘুমাবো তখন আমার খেয়াল হয় যে আজকেও তো প্রসিজারটা করতে হবে। তো যখন আমি প্রসিজারটা করতে যাই, ঠিক প্রসিজারটা আসলে করতে হতো বাড়ির চারদিকে চার কোনায় আঙ্গুল দিয়ে ইশারা করে করে করতে হতো। তো লাস্ট মোমেন্টে যেটা হয়, আমি যেহেতু বালিশে শুয়েছিলাম তখন বিদ্যুৎও ছিল না, তো কেউ এখন কে সেটা বলতে পারবো না, আমাকে প্রচন্ড জোরে বালিশে চাপ দিয়ে ধরে এবং আমি কোনো কথা বলতে পারছি, আমার সব সেন্স আছে, আমি সব আমার অনুভূতি হচ্ছে, কারণ তখন প্রচন্ড গরম ছিল, আমি ঘামতেছিলাম, আসলে কথাও বলতে পারতেছিলাম না, আমার মুখটা হাঁ করা ছিল। তো আমি যখন কোনো উপায় দেখতে পাচ্ছি না, আমি তখন দোয়া দরুদ পড়তেছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল, আমার প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম কিন্তু আওয়াজ করতে পারতেছিলাম না, কারণ আমার মুখটা অনেকাংশে বালির মধ্যে ঢুকানো, মানে বালিশে ঢুকানো হয়ে গেছিল। তো যেটা হয় আর কি, আমার অ্যালার্ম দেওয়ার জন্য আমি আমার আম্মার ফোনটা রাখি, তো ফর্চুনেটলি স্পিড ডায়ালে আমার বাবার নাম্বার ছিল। আমি কোনো মতে অনেকটা দিশেহারার মতোই স্পিড ডায়ালে চাপ দিই, তারপরে স্পিড ডায়াল আসলে আমার আব্বুর ফোনে যায়, আব্বুর ফোনে যায়, তো তারা দুজনেই দৌড় দিয়ে আসেন, কারণ তারা জানেন যে বাসার সমস্যা হচ্ছে, আমার কিছু হতে পারে, যেহেতু আমি রাত থেকে পড়ছি আর আমি কাজগুলো করছি। তো আসার পরে তারা দেখেন যে আমার এই অবস্থা, আমার ঘাড় একদম বাঁকা হয়ে গেছে এবং আমি কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে লালা পড়ছে। তো তারাও ভয় পান, ভয় পাওয়ার পরে হুজুরকে ডাকা হয়, হুজুর পরে দোয়া দূর করে দেন, কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয় না। তারপর থেকে আর, তবে একটা সমস্যা হতো যে প্রত্যেক বছর আমার বাবা একটা নির্দিষ্ট সময়ে একটু অ্যাবনর্মাল আচরণ করতেন, হয়তো দেখা যেত তিনি একা একা কোনো ঘরে একা একাই নামাজ পড়ছেন, কারোর সাথে কথা বলছেন না, আবার কখনো বেশি কথা বলছেন, আবার কখনো সারা রাত নামাজ পড়ছেন, তার মধ্যে একটু অ্যাবনর্মাল একটা ভাব দেখা গিয়েছিল যেটা শেষ পর্যন্ত ছিল।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই আমাদের কমেন্ট লিখছেন, প্রকাশ বিশ্বাস আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে সকলে মিলে ছাত্রাবাসের সকলে মিলে ভূত হিসাবে শুনছেন। এস জেড সুজন সৌদি আরবের জেদ্দাহ থেকে লাইভ শুনছেন আমাদের অ্যাপ দিয়ে, তো অ্যাপটা আপনারা নিশ্চয়ই অ্যাপের একটা অন্যরকমের এক্সপিরিয়েন্সও পাচ্ছেন এখন যেহেতু শুনছেন, কেমন লাগছে আমাদের অ্যাপটা সেটা অবশ্যই জানাবেন। সামিউল ইসলাম শাকিল রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, এম জে রফিক আমাদের সঙ্গে আছেন এবং তারা সব ফ্রেন্ডরা একসাথে শুনছেন আমাদের সঙ্গে আছেন, চিটাগং থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন অ্যালেক্স নাদিম এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তন্নি তনয়া মেহতাবিন তন্নি, এবং তিনি বলছেন যে ওয়েট করছিলাম ভূত এফএমের জন্য ফ্রাইডে মানে ভূত এফএম, এবং আমাদের সঙ্গে আছেন রায়হান ইসলাম আলভি, এছাড়াও আরিফ শাকিল আছেন আমাদের সঙ্গে কাতার থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে, ইয়া খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবরার অন্তর, এছাড়াও রউফ ইসলাম আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, এমডি মুসাফির মুবাশির তকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি খায়রুল আলম, এছাড়াও ফাহিম আছেন আমাদের সঙ্গে, আরুল সিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আফনান ফাহাদ, খুব মনোযোগ দিয়ে শুনছেন। ফয়সাল আমিন বলেছেন প্রথম ইমেলটা ভালো লেগেছে। এমডি মনিরুল ইসলাম শান্ত পাবনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। সাজ্জাদ শাকিল আমাদের সঙ্গে আছেন, আর যে রাজু আছেন, দিদার খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তামসির ফাহাদ ইকবাল, অনেক বিজি আমাদের, তার লেখাটা পড়তে বলেছেন তিনি। আর রুহুল আমিন লিখেছেন 27 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল শুরু, বইও পড়ছি, ভূতে সঙ্গে শুনছি, বা চমৎকার। এমডি শাহজাহান আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানিয়া রহমান, জাকারিয়া মহু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে গাজী আবদুল্লাহ, এছাড়াও বিহাদ আমাদের সঙ্গে আছেন, লিওন সানি আমাদের সঙ্গে আছেন, রূপকথার রাজকুমার সহ আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার নাম, আপনি কোথা থেকে এসছেন সেটা বলে আপনার ঘটনাটা প্লিজ আপনি একটু শেয়ার করবেন।
আমার নাম আরিফিন আর আমি মোহাম্মদপুরে থাকি।
জি,
আমার আসলে এটা কোনো স্পেসিফিক ঘটনা না, কিন্তু এটা আমার কিছু একটা মানে এক্সপিরিয়েন্স, কিছু ছেঁড়া ছেঁড়া এক্সপিরিয়েন্স, যেটা আমার সাথে আমি এক্সপিরিয়েন্স করেছি 2012 সনে, 2014 সনে, 2015 সনে এবং 2017 সনে, এরকম এক্সপিরিয়েন্স করেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে যে 2012 সনে আমি এসএসসি পরীক্ষা দিই, তখন বেসিক্যালি আমি অনেক ছোট বয়স ছিল, একটা সম্পর্কের মধ্যে চলে গেছিলাম। তো আমি দেখতাম যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না, আমি অনেক ট্রাই করতাম, ভালো যাচ্ছিল না আমার, আমার পড়াশোনাতেও একটু সমস্যা শুরু হয়েছিল ওই সময়টায়। আমি বরাবর মানে ভালো স্টুডেন্ট ছিলাম ছোটবেলা থেকেই, কিন্তু হঠাৎ করে আমার পড়াশোনায় মন বসতো না, এবং আমার ফ্যামিলিতেও একটু প্রবলেম দেখা যায়।
আচ্ছা,
এবং হঠাৎ করে আমার অনেক জ্বর, প্রচন্ড জ্বর, এটা মানে ঠিকই হচ্ছিল না, প্রায় 2-2.5 মাস ধরে জ্বর ছিল 2012 সনে, এটা আফটার এসএসসি। এবং তখন হঠাৎ একদিন আমি আমার বালিশের নিচে একটা তাবিজ পাই, বালিশের যে কাপড়ের নিচে একটা তাবিজ পাই, ওই তাবিজটা পাই। তারপরে আমি তো ভয় পেয়ে, আমি কিছু জানতামই না জিনিস
ছিল তাবিজটা, দেখতে
তাবিজ নর্মালি একটা তাবিজ, নর্মাল একটা তাবিজ, একটা কালো সুতা দিয়ে বাঁধা এরকম একটা তাবিজ। এটার পরে আমি জিনিসটা আমার বাসার মেয়েটিকে জানাই, আমার দু একজন খালা আছে ওনাকে জানাই দেন, আমি আমার মাকে জানাই, এবং তারপরে আমার মা আরও মানে খোঁজা শুরু করেছিল যে বাসায় কি হয়েছে। পরে বারান্দা থেকে প্রায় 3-4টা তাবিজ একসাথে পাওয়া গেছে পিছনের বারান্দা থেকে, এবং আমাদের যে বাথরুম ছিল সেই বাথরুমের জানালা ছিল ছোট একটা, ওই জানালার মধ্যে আবার তাবিজ পাওয়া গেছিল 3টি। এরপরে আমি মানে আমার মানে ওই সময়টায় আমি আসলে আমার আম্মু এই জিনিসগুলো হঠাৎ করে দেখলো, দেখার পরে ওই জিনিসটা আমার মাত্র শুরু হয়েছিল জিনিসটা, আমি অনেক উল্টা পাল্টা নাকি ভাবে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম আমার আম্মুর ভাষ্য। আমি করতাম কি মানে আমি যাথাভাবে ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি, আমি বাসাতে ওভাবে কথা বলতাম, হয়তো ওভাবে ভদ্রতা থাকতো না আমার মধ্যে, একটা অ্যারোগেন্স থাকতো। তারপরে আমি একটা সময় আমার আম্মু বলে যে তুই এরকম কি করছিস, আমি বললাম কি করছি, ওরা বলে যে তুই ঘুরছিস কেন, তুই রুমের মধ্যে আমি ঘুরছিলাম
মানে পাইচারি করছিলাম।
হ্যাঁ, পাইচারি মানে মানে কেমন করে জানি মানে মনে হচ্ছিল আম্মু যে ঘুরছি মানে এভাবে রাউন্ড হয়ে ঘুরছিলাম আর কি অ্যাকচুয়ালি। তারপরে
কোনো কারণ ছাড়াই,
কোনো কারণ ছাড়াই, তারপরে একদিন হঠাৎ করে আমি একটা ছবি আঁকি, এবং আমার ঠিক খেয়াল থাকে না আমি ছবি আঁকি, ছবি আঁকার অভ্যাস আমার নাই, ছোটবেলায় আঁকতাম কিন্তু অনেকদিন আঁকি না, কিন্তু ছবিটা আমি আঁকি হচ্ছে মার্কার দিয়ে অনেক হিজিবিজি ছবি আঁকি, মানে কোনো কোনো স্পেসিফিক কিছু না,
মিনিং নাই,
মিনিং নাই।
আচ্ছা,
আমার ফ্রেন্ড ছিল একজন, আমি নামটা বলতে পারছি না, কিন্তু সে আমার বাসায় আসার পরে যখন দেখে ছবিটা, অনেকক্ষণ তাকায় থাকার পরে আমাকে বলে জারকিন ছবিটা দেখে মনে হইতেছে যে একটা ডেভিল বা শয়তান ভিঞ্চি কাটতেছে এরকম একটা ছবি আর কি আমি এঁকেছিলাম।
আপনি জাস্ট ওটা কোনো কিছু ভেবেও আঁকেননি?
কিছু ভেবে আঁকিনি, জাস্ট নর্মালি আমি র্যান্ডম একটা ছবি আঁকি, ছবি না মানে হিজিবিজি নকশা, নকশা আর কি আঁকছি। তারপরে হচ্ছে এরপরে হঠাৎ করে আমার যখন আমার জ্বর ছিল ওই সময়টায় আমার মুখ দিয়ে মানে লালা টালা বের হয়েছিল, এটা ছিল আমার সাথে প্রথম ঘটনা। তো সেকেন্ড টাইম এরকম করে আমার বাসার মেইড তাবিজ পেয়েছিল, তো তারপরে জিনিসটা
একই রকমের তাবিজ দেখতে,
ওই ওই তাবিজটা আমি দেখিনি, ওইটা আমার বাসার মেইড দেখেছিল আর কি, এটা দেখেছিল। তারপর ওটা প্রবাবলি 2015-এ প্রবাবলি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি জিনিসটা জানা শুরু করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন আমার আম্মুর সাথে আমি একদিন কথা বলি জিনিসটা নিয়ে, একদিন যে আম্মু এরকম তো আমার সাথে হয়েছিল, তো এগুলো কি, আমি তো এগুলো বিলিভ করি না। তো তখন আম্মু আমাকে হঠাৎ করে বলল যে আসলে এই জিনিসগুলা কখনো বলা হয় নাই তোমাকে, কিন্তু এরকম জিনিস রাসূল পাকের সাথেও হয়েছিল,
এবং ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন,
সুদা নাস সুদা ফালা কিভাবে আসছিল। তো আম্মু তখন আমাকে বলে যে তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাবো এরকম আর কি। তো হুজুরের কাছে আমি যাই এবং ওখানে গিয়ে আমি একটু, আমি এরকম আসলে আগে কখনো দেখিনি, আমি ওখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি আমার পড়াশোনা খারাপ হচ্ছিল 2017 এর দিকে, আমার পড়াশোনা খারাপ হচ্ছিল, মানে সবকিছুর দিকে আমি একটু মানে সমস্যাটা হয়ে গিয়েছিলাম, রুমের মধ্যে থাকতাম কিরকম থাকতাম এরকম আর কি। তো তখন হঠাৎ করে আমি হুজুরের কাছে যাই এবং দেখি যে ওখানে আয়না পড়াচ্ছে।
আচ্ছা,
তো আয়না পড়ার ব্যাপারটা আমি আসলে জানতাম না ভাইয়া, তো তখন আর কি আয়না পড়লো এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমি আমার ব্যাপারে মানে আমি মানে বলে দিচ্ছে সব, এবং যে জিনিসগুলো রিল মানে টোটালি অথেন্টিক আমার আমার নিজের ব্যাপারে বলে দিচ্ছে, এবং তারপরে বলে দিচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কে করেছে, নাম বলে নাই কিন্তু একটা মানুষের আকৃতি টাইপের একটা কথা বলেছে যে এরকম কেউ করেছে। তো তখন বোঝা গেল যে এটা কে করেছে, আমার কোনো একটা রিলেটিভ, কিন্তু মানে এরকম আর কি ঘটনা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা
আমরা শুনতে চাই, বলেন।
এটা এই ঘটনাটা ভেরি রিসেন্ট এবং এটা গত এক বছরের মধ্যে, আট মাস হবে এই ঘটনাটা হয়, এবং এই ঘটনাটা হচ্ছে 2017 এর লাস্টের দিকে, অক্টোবরের দিকে
সম্ভবত।
তো ওই সময়টায় হঠাৎ করে আমার সবকিছু খারাপ যাচ্ছিল। তারপরে আমি আমার আম্মুকে আমি বললাম যে আম্মু আমার তো মানে আবার সবকিছুতে মানে পড়াশোনায় খারাপ যাচ্ছে, আমি মানে পড়াশোনায় খুবই গ্রেড অনেক কমে গিয়েছিল আমার, ডি তারপর সি এর উপর উঠছিল না, তারপরে অসুস্থ থাকতাম, হ্যাঁ শরীর অনেক উইক লাগতো, আমি সারাদিন ঘুমাতাম শরীরটা উইক লাগতো। তারপর আম্মু আমাকে বললো যে আচ্ছা তুই কি যাবি ওই জায়গাতে আবার? তো আমি বললাম যে আম্মু আমি যেতে চাচ্ছি না, কিন্তু পরে আমার আম্মু বললো যে একটু চল দেখি কি অবস্থা। তো ওখানে যাওয়ার পর মানে আসলে আমার আম্মু আমাকে দেখি মানে ভয় পেয়ে গেছিল, যে আমার চোখের নিচে সবসময় কালি থাকতো, মানে কেমন যেন একটা মানে ছিলাম না, এবং উইক অনেক অনেক উইক, এবং সারাদিন শুয়ে থাকতাম এবং অনেক ঘুমাতাম, এত ঘুমাতাম যে আমার প্রায় 14-15 ঘন্টা আমি ঘুমাতাম,
এবং ঘুমের পরেও নিশ্চয়ই টায়ার্ডই থাকতাম,
টায়ার্ডই থাকতাম এবং শরীর ভালো লাগতো। এবং তারপরে আমি আমি ডাক্তারও দেখিয়েছিলাম নিউট্রিশনে, তারপরে তারপরেও জিনিসটা না ওভাবে ভালো হচ্ছিল না আমার, আমি মনে করছিলাম জিনিসটা আমার অভ্যাস, হয়তো আমি চেষ্টা করতেছিলাম ঠিক হওয়ার, কিন্তু তারপরেও ঠিক হচ্ছিল না। যখন আমি হুজুরের কাছে যাই, উনি একজন মহিলা হুজুর, আমি নাম বলতে চাচ্ছি না, উনি আসলে আমাকে দেখে উনি আমার হাতটা ধরে বলেছে যে বাবা তুমি তো, উনি অনেক মুরব্বী, উনি বলেছে যে বাবা তোমার তো তুমি একটু সমস্যায় পড়ে গেছো, তো তোমার আসলে তুমি কি হয়েছে তোমার। তো তখন আমি ওনাকে বললাম যে আমি আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি, এক্সপিরিয়েন্সগুলো বলি। ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমার খাটে হঠাৎ একদিন আমি দেখি যে আমি জানালা ধরে ঝুলে আছি, রাত সাড়ে তিনটার দিকে জানালা ধরে ঝুলে নেই মানে জানালাটা ধরে আছে জানালার কাছে, ঠিক তখনই আমি ভয় পেয়ে যাই এবং আমি শুয়ে পড়ি এবং আমি আয়তুল কুরসি পড়ি। আয়তুল কুরসি শেষ যখন হয়, ঠিক তার শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একটা নিঃশ্বাস শুনি, মনে হচ্ছিল একটা খুবই গম্ভীর গাম্ভীর্য একটা নিঃশ্বাস, এরকম একটা নিঃশ্বাস হচ্ছিল অনেক। তো নিঃশ্বাসটা শোনার পরে মানে আমি খুব দ্রুত আয়তুল কুরসিটা পড়ি, যখনই পড়া শেষ হয় তখনই মানে ওই নিঃশ্বাসটা থেমে যায়। এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স।
আচ্ছা,
সেকেন্ড এক্সপিরিয়েন্স দেখি যে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখি, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখি এবং মানুষ মারা যাচ্ছে, আপন মানুষ মারা যাচ্ছে বা পর মানুষ মারা যাচ্ছে এরকম স্বপ্ন দেখি। আরেকটা স্বপ্ন দেখেছিলাম আমি সাপ বেজিকে খাচ্ছে, বেজি সাপকে খাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখি। স্বপ্নটার আমি খুব জানতে চাচ্ছিলাম যে স্বপ্নটার অর্থটা কি, মিনিংটা কি, কিন্তু কেউ আমি কখনো জানার চেষ্টা করি নাই, কারণ চেষ্টা করলে আমি মানে হয়তো ভয় পেয়ে যাবো, আমি অত একটা প্রায়োরিটি দেই না এই জিনিসটাকে,
প্রায়োরিটি দিয়েছেন ভয় জানাননি।
হ্যাঁ হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। তো তারপরে তারপরে আরো কাহিনী আছে, আরেকদিন যেটা হয় আমার খাট কেঁপে উঠেছিল, খাট কেঁপে ওঠার পরে আমি ওই দিন আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি রুমে একা থাকতাম ওই সময়টা, আমার আব্বু আর আম্মু আর একটা রুমে থাকতো। তো আমার ভাই বোন হঠাৎ করে দেশের বাইরে চলে যায়, এজন্য আমার একটা রুম ফাঁকা ছিল। তো পরে আমি আমার মাকে বললাম যে আম্মু তুমি কি আমার সাথে ঘুমাবা রাতের বেলা, এরকম আম্মু আমার সাথে দুদিন ঘুমায়। হঠাৎ একদিন আমি আম্মুর সাথে ঘুমায় আসি, ঠিক আমার পিছনে একটা মানে একটা রটেন একটা আড়ষ্ট টাইপের একটা হাত, হ্যাঁ মনে হচ্ছিল যে মাছের আশ সেখানে লেগে আছে, কেমন যেন একটু স্মেলও পাচ্ছিলাম না, আমি জানি না স্বপ্নের মধ্যে স্মেল পাই কিনা, কিন্তু আমার এই ঘাড়ের এখানে মানে খুব শক্ত করে ধরে, হ্যাঁ মানে ঘাড়ের পিছন দিকতে গলা গলাটা একটু ধরে আর কি, ঘাড় থেকে এসে মানে কান থেকে আসে এসে গলাটা ধরে। এটা হওয়ার পরে আমি মানে একটু শাউট করে উঠি, হঠাৎ করে একটা মানে চিৎকার করে উঠি এবং আম্মু তার হাত আমার মাথার মধ্যে দেয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ওই দিন। এবং ওই সময়টায় আমার বাসায় যিনি খালা আমার মেয়ে, তুমি 15 বছর ধরে বাসায় আছে, সে নাকি আমাকে সে হঠাৎ একদিন আমাকে বললো যে সে নাকি ছাদের মধ্যে সে আমাকে দেখছে, এবং যেই রাতে আমার গলা চেপে ধরে তার আগের রাতে নাকি সে আমাকেই দেখছে মাঝ রাতে, অথচ তার আগের রাতেও আমি আমার আম্মুর সাথে শুয়েছিলাম এবং সে আমাকে দেখছে এবং আমি নাকি তাকাইছিলাম তার দিকে, একভাবে তাকাইছিলাম এরকম দেখছে। আর ছাদে একদিন দেখে যে আমি মাঝরাতে না, ওটা হচ্ছে রাত 11টার দিকে,
আচ্ছা
11টার দিকে, কিন্তু নিচে এসে দেখে আমি কম্পিউটারে বসে আছি। তো আমার কাছে জিনিসটা হাস্যকর লাগছিল, কিন্তু আমি যখন হুজুরের কাছে গেলাম তখন হুজুর বলল যে বাবা তোমার আসলে তোমাকে এমন কিছু করা হয়েছে, আমি প্রবাবলি জিনিসটা বান মারে এবং ক্ষতি কি কি জানি থাকে। পরে বলেছে যে তোমার আসলে তোমার যেটা করেছে তোমার ছবি টুবি আঁকায় কুকুর টুকুরকে খাওয়াইছে, তারপরে নাকি তোমাকে ইয়া করছে, তোমাকে এমন একটা ক্ষতি দিয়ে দিছে যে তুমি আস্তে আস্তে নেশাগ্রস্তের মতো উইক হয়ে যাবা এবং আস্তে আস্তে মারা যাবা, এবং তোমার জন্য কোনো ভালো কিছু তুমি লাইফে গেইন করতে না পারো, তোমার সবসময় একটা বাধা থাকবে এবং তোমার কোনো কিছু ভালো যাবে না, এরকম একটা তোমাকে আস্তে আস্তে মেরে ফেলবে।
এটা ব্ল্যাক ম্যাজিক যিনি করেছেন তাই
তো এই জিনিসটা কে এটা আমাকে বলে নাই, কিন্তু মানে বুঝিয়ে দিয়েছিল যে কে হতে পারে। তো এই জিনিসটা তারপর বলেছে যে আমার আমি যে বাসাটা থাকতাম সেই বাসাটার সামনে একটা বড় উঠান ছিল, অনেক গাছপালা ছিল, উপরে ছাদ ছিল, তিনতলা, অনেক পুরনো একটা বাসা আদাবরে। তো সেই বাসাটায় ওই এই কাহিনীগুলো হয় আর কি। পুজো শুনে তারপরে আমাকে বলেছে যে সবচেয়ে ভালো হয় বাবা যদি তুমি তোমার বাসাটা বন্দুক দিয়ে দাও, তুমি বন্দুক দিয়ে দাও, তারপরে কারণ জিনিসটা যেটা হচ্ছে যেটা এক্সেস হচ্ছে, এবং পরে উনি ওনার লোকজন পাঠায়, পরে বাসটা বন্দুক দিতে এবং আমাকে কয়েকটা প্রসিডিওর দেয়, যেমন কিছু তেল আছে যে জিনিসটা মাথায় কানে নাভিতে গলায় এসব জায়গায় দিতে হবে, এবং কিছু পানি ওই পানি গোসল করে খেতে হবে, তারপরে পানি ঘরে ছিটাই দিতে হবে, এরকম কিছু প্রসিডিওর আমার আম্মুকে আমাকে জানাই দেয়। তো এই ঘটনাগুলো আমি ফেস করি এবং আমি এটার পার্মানেন্ট সলিউশন চাই, আমি জাস্ট এটার পার্মানেন্ট সলিউশন চাই ভাই। আমি
এখনো কি তার মানে পার্মানেন্ট সলিউশন আপনি পাননি?
না, আমার প্রচন্ড রাগ, আমার এত রাগ হয় এই সময়টা, আমি এত উল্টাপাল্টা বিহেভ করি যে আমি আমার আমি কিছু মনে করবেন না, আমি অনেক অন্যরকম হয়ে গেছিলাম এই কিছু কিছু সময়ে, এরকম আমি টিভি ভেঙেছি, আমার ঘরে কয়েকটা মোবাইল ফোনও ভেঙে,
আপনার হাত এখন ভেঙে
দেখছি, আমার হাত আমি ঘুষে মেরেছি আমি দেয়ালে,
আচ্ছা এই জন্যই ভাঙা হাতটা,
এখন হাতটা ভাঙা, আমার হাতটা এই যে
ফ্র্যাকচার প্লাস্টার করে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ
এবং
আমার মনে হয় যারা শুনছেন তাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা তারা যদি কোনো ধরনের কোনো হেল্প করতে পারেন ডেফিনেটলি আপনারা আমাকে জানাতে পারেন, আমি হয়তো তাকে আমার মা মানে আমি হয়তো তার সাথে যোগাযোগ করে তাকে সেটা জানিয়ে দিতে পারবো। তো আপনারা যারা অনেকে শুনছেন তারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং সলিউশন হয়তো অনেকের কাছে আছে, পুরো জিনিসটাই আপনারা শুনবেন। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা এখনই ফেসবুকে লিখে পাঠাতে পারেন, যেটা আমি তার সামনে পড়ে শোনাতে পারি এবং তিনি হয়তো উত্তর দিতে পারেন। বেশ কিছুক্ষণ তিনি আরও স্টুডিওতে আমাদের সাথে আছেন। আমরা যেটা করবো এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সিটিং ফর ইউফুটি এডিট এফ এম অ্যান্ড ইউফুটি
ভূত এফ এম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 12:31 শুনছেন সব সময় ভিডিও ফুটি ফ্যান। আমি রিয়াসেল আদির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং যেমন বলেছিলাম সেরকম আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং আমাদের আরও একজন আছেন আমাদের সাথে আজকে, অরুণ আছেন আমাদের সঙ্গে, আমাদের যিনি হচ্ছে আমাদের এখানকার ইঞ্জিনিয়ার, তিনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আমাদের কমেন্ট পড়ে আসবো, যেগুলো ফেসবুকে আপনারা লিখছেন সেই কমেন্টগুলো পড়ে আসবো, এবং আশা করছি যে আপনাদের কমেন্টের মধ্যে পাবো যে সলিউশন চেয়েছেন তারা হয়তো অনেকে জানাবেন। আচ্ছা, মাহমুদ সুমন দেওয়ান আমাদের একটা ছবি পাঠিয়েছেন, আনিকা চক্র আমাদের লিখেছেন যে ভয় লাগছে, ভয়ঙ্কর হচ্ছে। মোহাম্মদ আবির পাঠান নেত্রকোনা থেকে শুনছেন, তানহা আফরিন আয়েশা আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন আসসালামু আলাইকুম রাসুল ভাই, মাসুম ভাই, ওয়ালাইকুম সালাম, এবং খুলনা থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে। আছেন ফারহান রোজ, নিয়মিত শুনছেন আমাদের সঙ্গে, আছেন দেখতে পাচ্ছি আকাশ কুমার, এছাড়াও হাসান বাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, আমাদের সঙ্গে আছেন প্রিন্স জাকারিয়া, লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অফিস হচ্ছে, আমাদের সঙ্গে আছেন। আমাদের মাসুম ভাইকে থ্যাংকস দেওয়া উচিত এর জন্য, এবং ইজ ডুইং সো গুড। আমাদের সাইফুল হক সাইফ আমাদের সঙ্গে আছেন, মিরপুর থেকে শুনছেন তিনি। হাসান রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তৌফিক আহমেদ সুমন, রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন ইউসরা সাবাহ, এবং লাস্ট ঘটনাটার সলিউশন ভাইয়া খুঁজছেন, আর ভাইয়ার মতো আমিও সলিউশন পাচ্ছি না, যদিও ভাইয়ার আর আমার প্রবলেমটা অনেকটাই মিলে যায়, এবং ভাইয়ের মতো প্রবলেম আমারও। আপনি যদি লিখতে চান বা আমার সাথে শেয়ার করতে চান তাহলে লিখতে পারেন bhutatumadurbaitijekuti.fm, এবং আপনি যদি চান তাহলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন আপনাদের ঘটনা। সরল সাব্বির আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে শুনছেন সৈনিক, আমাদের সঙ্গে আছেন নির্জন জুনিয়র, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হিমেল, রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাইফ আহমেদ, রিশাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাদি, এছাড়াও সম্রাট আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আনিকা চক্র, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তানভীর হাসান। অনেকদিন পর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনলাম, ভালোই লেগেছে। চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। শুরুতে জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশান, এসেছি মোহাম্মদপুর থেকে।
জি,
তো আমি যে ঘটনাটি বলবো এটি আমার আব্বুর সাথে ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে।
ওকে,
তো তখন তিনি গ্রামে থাকতেন। তো আমরা জানি যে গ্রামে যে বিলগুলো থাকে ওগুলো মানে গ্রীষ্ম অথবা হেমন্তকালে তো আপনার মানে ধান থাকে, এবং বর্ষাকালে এবং সেটা পানিতে ভরপুর হয়ে যায়।
জি, আপনি বলুন, অসুবিধা নাই, আপনি আপনি বলেন। আমি
তো এমনই এক রাতে আব্বু গ্রাম মানে ওই বিলের পাশে দিয়ে বাড়ি ফিরছিলেন, তো উনি দূর থেকে দেখতে পেলেন যে বিলের মাঝখানে একটা আগুনের শিখা জ্বলছে। তো উনি ভাবলেন যে এত রাতে কে ওখানে, ভাবলেন যে হয়তো ওকে মাছ ধরতে আসছে, হয়তো মানে কোনো কুণ্ডলি লাইক ঝুলতেছে হোয়াটএভার। তো কিন্তু উনি যত কাছে গেলেন দেখতে পারলেন যে না, আসলে ওখানে কেউ ছিল না, কোনো নৌকা অথবা কোনো মানুষের চিহ্ন ছিল না, জাস্ট একটা আগুনের শিখা ওই বিলের মাঝখানে, যে পানির মাঝখানে মানে আপনার ভাসতেছে, জ্বলতেছে কয়েক ফুট উপরে। তো উনি বুঝতে পারলেন যে জিনিসগুলো যে এটা ইটস নট নর্মাল, ইটস প্যারানর্মাল। তো আনফর্চুনেটলি তো ওনাকে ওই বিলের পাশে রাস্তা ধরে বাসাতে যেতে হতো। তো উনি যত এগোচ্ছিলেন তো উনি দেখছিলেন যে বিলের মাঝখান থেকে আগুনের শিখাটা ওনার পাশেই সাইড দিয়ে মানে মানে যাচ্ছিল, উনি পাস করছিলেন এবং আগুনের শিখাটা পাস করছিল। তো আব্বু বেশ তাড়াতাড়ি এগুলেন, তো অনেক দূর ব্রিজটা ক্রস করার জন্য একটা গ্রামে একটা মানে বলে কানি, তো উনি কানে ধরে উঠলেন। তো উনি পিছনে ফিরে দেখলেন যে আগুনের শিখা স্টিল তাকে ফলো করছে। তো যাই হোক, তো উনি যেতে যেতে আরেকটা রাস্তা পরে, এবং রাস্তার পাশে একটা জঙ্গলা, তো ওইটা স্টিল মানে ওইটা মানুষ খারাপ জানে, ওখানে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটে, এবং ঘটনা 30-35 বছর আগে, তখন তার ঘরে ফিরছিল। তো যাই হোক, তো উনি যখন আনফর্চুনেটলি ওখানে ওই রাস্তার পাশে একটা তাল গাছ ছিল, এটা এখনো আছে ওইখানে নাকি, মানে এটা প্রচলিত যে ওখানে দুজন থাকে। আচ্ছা, দুজন থাকে। তো উনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো পাশে জঙ্গলা, তো হঠাৎ করে উনি যখন ওটা কাছে আসলেন, দেখলেন যে পুরো জঙ্গলটা আপনার একটা ঝড় হচ্ছে, মানে যেটা এটা নর্মাল হওয়া ছিল না, মানে এটা হওয়ার কথা ছিল না, অনেক ঝড় হচ্ছে, এবং লাইক একটা বাঁশ দিয়ে যদি আপনি পুরো গাছকে বাড়ি দেন যে আওয়াজটা হবে সেখানে, লাইক ওখানে প্রতিটা গাছে এরকম আওয়াজ হচ্ছিল, লাইক বাঁশ বাড়ি দিয়ে দিতে পুরো জঙ্গল কস করছিল এবং ঝড় হচ্ছিল। তো আব্বু তো মানে ভয়তে, অনেকটা ভয়তে উনি অনেক মানে দৌড় পরে উনি রাস্তাটা ক্রস করলেন, তো বাড়ি ফিরলেন। আর রাস্তার ঘরে আরেকটা অ্যাড করার বিষয় হচ্ছে যে আমাদের বাড়ির কাছে একটা ঝিল আছে যেটা মানে পরিত্যক্ত, ওখানে কোনো মানুষ গোসল করে না অথবা ইউজ করে না। তো ওই ঝিলে নাকি স্টিল নাও যে অনেকে দেখে যে গভীর রাত হলে একজন টাক মাথার একজন মানুষ ওনাকে ওখানে গোসল করতে দেখা যায়, এবং উনি ওখানে উনি যে মানুষ না এটা এটা মোটামুটি এটা ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার, কারণ ওনাকে ওনার আর কোনো অস্তিত্ব না, ওনাকে শুধু রাতেই দেখা যায় যে উনি বিলে মানে গোসল করেন, ডুবাডুবি করেন, এবং টাক মাথা ছোট সাইজ থেকে ছোট। তো এগুলো এটা ছিল আমার ঘটনা।
ওকে, আমরা চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে এবং তার দ্বিতীয় ঘটনাটা আমরা একটু শুনে আসি। এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, আপনি এসেছেন বাড্ডা থেকে, আমার এটা মনে আছে, আপনার ঘটনা শুনুন।
আসসালামু আলাইকুম স্যার, আমি আমার ঘটনাটা এটা আসলে কোনো ভৌতিক ঘটনা না, এটা আসলে একটা নির্মম বাস্তবতা। তো যেটা হয় আর কি, আমার দাদা মারা যান হচ্ছে গত বছরের 3 অক্টোবর, সরি 3 আগস্ট। তো মারা যাওয়ার পর থেকে আমরা সবাই শকিং ছিলাম, কারণ আমার দাদা আমাদের বাড়ির একমাত্র তিনি কর্তা ছিলেন। তো এরপর থেকে মোটামুটি সব কিছু খুব একটা ভালো যাচ্ছিল, সবার মধ্যে একটা মন মরা ভাব ছিল। তো আমি গত নভেম্বরের দিকে আমার পরীক্ষার সময় আমি হঠাৎ করে, আমি তেমন একটা স্বপ্ন বা এরকম কিছু দেখি না আসলে, তিনি ভাবিও না যে স্বপ্ন। তো হঠাৎ একদিন আমি পরীক্ষার মধ্যে স্বপ্ন দেখি যে আমি আমার দাদুর ঘরে, দাদু যেখানে শোয় সেখানে আমি দেখি যে আমি আমাকে কাফনের কাপড় দিয়ে জড়ানো হয়েছে। তো আমার পাশে একজন বা ডান পাশে একজন, বাম পাশে একজন, এবং স্বপ্নের ভিউটা ছিল এমন যেন পিছন থেকে আমি দেখতেছি যে আমার পিছন থেকে আমার ঘাড়টা ধরে কেউ উঁচু করে আছে। তো এতটুকু, তো একজন বলছে যে তোমার সময় আর 90। তো আমার যেহেতু স্বপ্ন ওইভাবে মনে থাকে না আসলে, 90 দিন কি 90 মাস,
90 মিনিট,
কোনো 90 ঠিক ছিল না। তো যেটা হয় আর কি, যে আমি কনফিউজ ছিলাম, তো আমি ভাবি হয়তো আমার পরীক্ষা হচ্ছে, তখন আমার থার্ড ইয়ার পরীক্ষা রানিং চলে। তো আমি আসলে বলতেছিলাম যে আমার হয়তো পরীক্ষার চাপে অনেক সময় দেখতে পারে, আমি ইগনোর করতেছিলাম। তো যেটা হয় আর কি, যে এর 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে আমি আমার আম্মার ফোন পাই যে আব্বু হঠাৎ খুব অসুস্থ, বুকে তার খুব ব্যথা। আমার বলে রাখা ভালো, আমার বাবার বয়স 55 বছর। তো তিনি খুব একটা অসুস্থ না, তার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, জাস্ট একটু হাই প্রেশার। তো এটা শোনার পর থেকে আমি কনফিউজ হই কি না, আর আনমনে কেন যেন আমার একটা অবচেতন মন খেলে স্বপ্নের কথা বারবার নাড়া দেয়, কিন্তু আমি সবসময় ইগনোর করি যে এসব স্বপ্ন কখনো সত্যি হয় না, আসলে আমি হয়তো প্রেশারে ছিলাম যার কারণে দেখছি, আর এর সাথে কোনো সম্পর্ক হতে পারে না আসলে। তো দিন যায় আসলে আমার চিন্তা বাড়ে এবং বাবার অসুখও বাড়ে। শুধু তার অন্য কোনো সমস্যা ছিল না, তার বুকে ব্যথাই ছিল। তো ঠিক এর 2.5 মাস পরে বা 2 মাস পরে তিনি প্রচণ্ড অসুস্থ হন, কিন্তু আমার তখন মানে আমার অবচেতন মনে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল যে এই তো 90 দিন আর সামনে, কারণ 90 মিনিট চলে গেছে, 90 সেকেন্ডও চলে গেছে, এখন সামনে আছে 90 দিন অর্থাৎ 3 মাস। তো ঠিক আমি বাড়ি যাই, আমার আম্মা ফোন দেন যে বাবা খুবই অসুস্থ, ঢাকায় নিয়ে আসতে হবে। তো আমি আর্জেন্ট চলে আসি। তো সেটা ছিল 10 ফেব্রুয়ারি। তো আমি আসার পরে বাবাকে দেখে আমার প্রথমেই খটকা লাগে যে তার অবস্থা দেখে আমি খুবই শক্ড হই। তো আমার বাবা কথা বলতে পারতেছিলেন না, এবং সবাই তার সমস্যাও নির্ধারণ, ডাক্তারও সমস্যা নির্ধারণ করতে পারেন নাই যে তার কী হয়েছে, ডাক্তারও তেমন কিছু বলেনও নেই, তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। তো যেটা হয় আর কি, আমি বাবাকে নিয়ে আসি, নিয়ে এসে সকালেই রাত্রে নিয়ে আসি, সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তো সকালে যেটা ডাক্তার বলেন যে ওনার হার্টের কোনো অস্তিত্ব নাই, মানে উনি হার্ট ফেল করে গেছেন, আপনারা দোয়া করতে থাকেন, ওনার 24 ঘন্টা ট্রিটমেন্ট চলবে, যদি উনি বাঁচে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তো তখন আমি আসলে স্বাভাবিক থাকতে পারছিলাম না, কারণ আমার সেই স্বপ্নের কথাও মনে হচ্ছিল, এবং মানে কেমন যেন হচ্ছিল যে বাবা হয়তো আর থাকবে না। তো যেটা হচ্ছে আরেকটা বিষয় যে
আমার বাবাকে নেওয়া হয়। তো নেওয়ার পরে যেটা হয় আর কি, যে বাবার ঠিক রাত 8টার দিকে আমাকে বলেন যে বাবা তুমি কালমা পড়তে থাকো, আমার সময় আর বেশি নাই। আর আমার একজন চাচাতো ভাই আছেন, তাকে বলে যে ওকে আমার জানাজের নামাজটা পড়তে বলে। তখন আমার আরো মনে, মানে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বাবার ওই সিচুয়েশন বা আশেপাশে অনেক রোগী, পরিবেশটাই অন্যরকম ছিল, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আসলে বলতেছিলাম যে বাবা হয়তো চারদিক থেকে ভয় পাচ্ছে, কারণ ওখানে হার্টের রোগী বেশি ভর্তি, মানুষ
নার্ভাস হয়ে গেছে
হয়তো, যে একটু পরপর রোগী মারা যাচ্ছে, তো বাবাও হয়তো ভয় পাচ্ছে। তো যেটা হয়, আমি সারাদিন আসলে তাকে সিসিটিভিতে নিয়েছিল, তো তো সবাইকে ওখানে প্রবেশ করতে দেয় না, তো আমি বাইরে ছিলাম। তো হঠাৎ করেই তাকে ডাকা হয়। তো আমার অবস্থাটা মনে শুধু বলছে যে ফয়সাল আর তো 90, মানে তোমার তো 3 মাস হচ্ছে। আমার অবস্থাটা মনে শুধু এটাই বলছে, আমি যতই মনকে দাবায় রাখতে চাই কিন্তু মন দাবায় রাখতে পারতেছি না। তো বাবা ভালোই ছিল। তো যেটা হয়, ডাক্তার বলেন এখন মোটামুটি ভালো, বিপিটাও মোটামুটি পাওয়া যাচ্ছে। তো তাকে একটু স্যুপ খাওয়ানো হয় এবং তার পোশাক পাল্টিয়ে দেওয়ার পরে আমার মা বাম পাশে, আমি ডান পাশে, তার হাত ধরেছিলাম, তার হাতে ক্যানুলা লাগানো ছিল, তো আর পিছনে আমার ভাই তাকে ঘাটটা উঁচু করে ধরেছিল। ঠিক স্বপ্নে যেমন আমি ছিলাম, আমার ঘাটটা যেমন করে ধরেছিল ঠিক তেমন, ভিউটা তেমনই থাকে। তো আমি শুধু স্বপ্নের কথা তখন ভাবতেছিলাম যে আমি তো এই সিচুয়েশনটা, আমার তো এই দৃশ্যটা আমার দেখা, এই দৃশ্যটা দেখা, যার কেউ নেই। আমার আমি যেমন ছিলাম, আমার বাবাকেও ডাক্তার বলতেছিল যে ওনার পানি জমতেছে, ওনাকে আর শুয়ে রাখতে যাবে না, ওনাকে একটু উঠাতে হবে, যেহেতু বিপি পাওয়া যাচ্ছে না, বিপি শুধু কমছে। তো হয় যেটা হয়, তিনি কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে মারা যান। আসলে এটাই হচ্ছে ঘটনা, যে আমার স্বপ্ন যে কখনো বাস্তব
হয়।
জি হ্যাঁ, আমি আসলে ওইভাবে তো হিসাব করে রাখিনি যখন স্বপ্নটা দেখি, তবে অ্যারাউন্ড 3 মান্থস এর মধ্যে বাবা মারা।
তার মানে এই যে 90 দিনের ব্যাপারটা একটা হিন্ট ছিল আপনার স্বপ্নে, এবং সেখান থেকে আপনি দেখলেন যে 90 দিনের মধ্যে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল, আপনি আপনার বাবাকে হারালেন। এবং এটা খুবই দুঃখজনক এবং খুবই অদ্ভুত ঘটনা। অনেক সময় স্বপ্নের সাথে বাস্তব মিলে যায়, কিন্তু তখনই কষ্ট হয় যখন সেই স্বপ্ন আর বাস্তব এই দুটোর সাথে মানে আমরা আমাদের আপনজনকে হারিয়ে ফেলি, আমরা ক্ষতির সম্মুখীন হই, প্রিয়জনের ওপরে এই ঝামেলাগুলো হয়, তখন আমরা আমাদের নিজেদের আটকে রাখতে পারি না। স্বপ্ন তো অনেক সময়ই মেলে, এবং যদি ভালো, আমি মানে দোয়াটা থাকবে এরকম যে সবার ক্ষেত্রেই, যে স্বপ্ন যদি কারো মিলেও যায় সেটা যেন মানে ভালো জিনিসগুলো যেন মেলে, খারাপ জিনিসগুলো যেন কখনো না মেলে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে আরো একবার। তিনি বলছিলেন যে তার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তিনি স্কিপ করে গেছেন। এখন আমরা তার কাছ থেকে সেই ঘটনাগুলো একটু শুনে নিতে চাই। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আচ্ছা, আমার নাম আরেকদিন, আমি মোহাম্মদপুর থেকে। আমি বলেছিলাম যে আমার সাথে বেশ কয়েকবার আর কি মানে তাবিজ এই ঘটনাটা হয়েছিল, যে ব্ল্যাক ম্যাজিক যেটা আসলে বলে আর কি, বিভিন্ন ক্ষতি লেখা থাকে।
রাইট, আপনার ছবি আজকে আমরা তুলতে পারিনি, আপনার ছবিটা মনে হয় কেন গ্রুপ ফটোটা,
আমার আসলে কথা বলার কথা ছিল না, আমি ওদের সাথে
হঠাৎ করেই একদম শেষ মুহূর্তে।
হ্যাঁ হ্যাঁ
রাইট।
তো অ্যাকচুয়ালি আমার সাথে যেটা হয়, আমার একদিন এরকম হয়েছে যে আমার ফ্যানটা পড়ে গিয়েছিল হঠাৎ করে, এবং এটা হয় হচ্ছে ভোরের দিকে। আমি আমার মানে পাটা আমি এভাবে শুয়েছিলাম, তো আমি অন্য পাশে, বাম পাশ থেকে ডান পাশে যখন যাব, ঠিক তখনই ফ্যানটা পড়ে।
আচ্ছা,
এবং পরে মানে আমার মনে হচ্ছিল যে আমার সাথে এমন কোনো ফেরেশতা আছে যে আমাকে বাঁচিয়েছে। কারণ এরকম আরো কয়েকবার আমি অ্যাক্সিডেন্ট করি গাড়ির সামনে, আমি সাইকেল নিয়ে একদম ডিরেক্ট 90 ডিগ্রি সামনে আমি এরকম অ্যাক্সিডেন্ট করেছিলাম, যে 1 সেকেন্ড পরে আমি গাড়ির উপরে, কিন্তু আমার কোনো কিছু হয় নাই। এভাবে কয়েকবার রাস্তা পার হওয়ার সময় খুবই মানে ভয়ঙ্কর একটা সিনারিওর মুখোমুখি আমি হয়েছিলাম, কিন্তু কখনো আমার সাথে কিছু হয় নাই। আচ্ছা, আরেকটা এক্সপিরিয়েন্স ছিল আমার ছাদে, আমি কেন জানি ছাদে কি জানি ছিল আমাকে খুব টানত। আমি সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি ছাদে চলে যেতাম, একে একে চলে যেতাম, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আদাবরে। আমার একটা বাসা ছিল তিনতলা, সামনে উঠোন এবং ছাদে মানে অনেক পুরানো একটা বিল্ডিং মানে বাড়ি আর কি, তো সেখানে আমি চলে যেতাম। এবং এরকম অনেক অনেক টাইম এরকম হয়েছে যে আমার আম্মু আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করে বা এসে আমাকে চিল্লাচিল্লি করে বাসায় নিয়ে গিয়েছিল। তো আর আমি নাকি খুব বিদ্ঘুটে ভাবে হাসতাম মাঝে মাঝে বলে, এবং আমি একা একা কথা বলতাম, একে একা নাকি কথা বলতাম, এবং আমি কি বলতাম আমার কোনো হুশ থাকতো না, এবং মাঝে মাঝে আমি মানে আমি নিজেকে উপলব্ধি করতাম এভাবে যে আমি দেয়ালে হয়তো হেলান দিয়ে শুয়ে আছি বা হেলান দিয়ে বসে আছি, হঠাৎ করে আমি মানে বিভিন্ন অকওয়ার্ড অকওয়ার্ড জায়গায় আমি নিজেকে পাইতাম, যেমন দেয়ালে বা ছাদে যে একটা একটা সিমেন্টের একটা জায়গা ছিল ওখানে বসার মতো, ওখানে আমি শুয়ে আছি হঠাৎ করে, ছাদে আমি আসছিলাম তারপর হঠাৎ করে আমি ঘুমায় গিয়েছি, বাট মধ্যে আমার কিছু মনে নেই, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে আমি নূপুরের শব্দ অনেকবার শুনেছি, এই জিনিসটা আমি শুনেছি, আর আমার কেন জানি ফিল হয় মাঝে মাঝে ভাইয়া যে আমার সাথে কেউ একজন আছে, সে আমার ভালো চায় কি খারাপ চায় আমি জানি না, বাট আমি ফিল করি যে কিছু একটা আমার সাথে আছে, এবং এটা আমি মাঝে মাঝেই ফিল করি। অনেক সময় যখন আমি কোনো ডিসিশন নিই তখন আমার কেন জানি মানে আমি নিতে চাই এটা, বাট আমার কেন জানি
হয়ে যায়, হ্যাঁ
এটা সিক্স সেন্স কিনা বলবো না, কিন্তু আমার এরকম হয়, এবং স্মেল শুনি আমি মাঝে মাঝে, সুন্দর স্মেল পাই, এটা আমি মাঝে মাঝে পাই, এবং এটা আমি ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছিলাম তখনও পেয়েছিলাম, ঘুরতে যখন যাই বা মাঝে মাঝে ছাদে ছাদে এমন একটা স্মেলটা পেয়েছি, রুমের মধ্যে স্মেলটা পেয়েছি, এরকম আউট অফ নোওয়্যার আমি স্মেলটা পাই, এবং ওটা খুবই আনকমন একটা স্মেল, বাট অনেক সুন্দর, আমি জানি না এটা কোথেকে আসে, তো এরকম আমি আমার সাথে আর কি হয়েছিল আর কি কয়েকবার।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই আমাদের একটু কমেন্টে, এবং আমরা দেখতে পাচ্ছি এম জি আশরাফুল হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আই এ শুভ আমাদের সঙ্গে আছেন, লিখছেন অনেক ভালো লাগছে, রিন্তু ঋতু সাহা ঋতু রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিলা, এবং ভক্ত শোনার জন্য সারা উইক ওয়েট করেন তিনি, এম জি আরাফাত আমাদের সাথে আছেন কমেন্ট পড়তে বলেছেন, সৈকত হুসাইন আমাদের সঙ্গে আছেন ঢাকা চকবাজার থেকে শুনছেন, আমাদের সঙ্গে জাহিদুল আহমেদ আছেন কাতার থেকে শুনছেন তিনি একা একা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন মিজান এবং ছাদে শুনছেন তিনি, তানজিল মাসুম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিরা তসনিম ঐশী এবং একা একা শুনছেন তিনি, ফওয়াজ হাসান আমাদের সঙ্গে আছেন, এবং সেকেন্ড স্টোরিটা জোস ছিল তাই তিনি লিখেছেন, এ বি স্মার্ট আরমান আমাদের সঙ্গে আছেন, এবং বিলের ঘটনা খুব ভালো ছিল লিখেছেন তিনি, এস কে সিয়াম আমাদের সঙ্গে আছেন মাগুরা থেকে শুনছেন তিনি, এম ডি মিলন হুসাইন আমাদের সঙ্গে আছেন লিখেছেন লাভ ইউ ভুতান, নামিশা ইসলাম তামান্না আমাদের সঙ্গে আছেন তিনি লিখেছেন আমিও শুনছি, এম ডি মোকাদিউর রহমান আমাদের সঙ্গে আছেন এবং লিখেছেন আলিফ ভাই কবে আসবেন। আমি একটা একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে আমরা ভুতান ঈদ যেদিনই হোক না কেন, শুক্রবার শনিবার বা রবিবার যেদিনই ঈদ হোক না কেন, আমরা একটা ভূতাত্মের স্পেশাল এপিসোড করতে চাই, এবং সেই স্পেশাল এপিসোডে শুধুমাত্র স্পেশাল কিছু ঘটনা রাখতে চাই, এবং স্পেশাল কিছু মানুষকে রাখতে চাই, এবং আরও অনেক সারপ্রাইজ থাকতে চাই রাখতে চাই তাদের জন্য, সেই সারপ্রাইজ কী সেটা এখন বলবো না। তো আপনারা যারা আছেন যারা শুনছেন এই মুহূর্তে, শুধুমাত্র ঈদের স্পেশাল সেই এপিসোডটির জন্য ঘটনা লিখে পাঠান, এবং অবশ্যই লিখবেন যে এটা ঈদের এই ঘটনাটা আপনি সাবমিট করছেন ঈদের জন্য, তাহলে আমরা ওইটা ঈদের জন্য রেখে দেব, আগে পড়বো না, ঈদের সময় একদম পড়বো, তো ঈদের স্পেশাল ঘটনা চাই, পাশাপাশি আগামী সপ্তাহের জন্য ঘটনা তো পাঠাবেনি, কিন্তু ঈদের স্পেশাল, সুতরাং আপনারা যারা আছেন তারা দুটো ঘটনা যদি থাকে তাহলে দুটো ঘটনা দুটোর জন্য পাঠাতে পারেন, একটা হচ্ছে আগামী সপ্তাহের জন্য আর একটা ঈদের জন্য, খুব তাড়াতাড়ি করতে হবে কারণ সময় একেবারেই কম। ওকে, ইফতিয়াক আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাইজিদ বিন শুভ, এছাড়াও নিহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুশফিকুর সম্রাট, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাব্বির খান মন, নাজমুল হাসান শিমুল আমাদের সঙ্গে আছেন, নিহাদ রহমান আমাদের সঙ্গে আছেন, মেহেদি সিএসকে আমাদের সঙ্গে আছেন, জে কে অভি বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আল আমিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, এম ডি ইমরান মোল্লা আছেন আমাদের সঙ্গে, হাসান রব্বি আছেন, আছেন আছেন বাধন আহমেদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দিতে পারছি সাব্বির হোসাইন, অনেক সৌদি আরব থেকে শুনছেন ভালো লাগছে তাই লিখেছেন, আমাদের সঙ্গে আছেন অচেনা প্রহর, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আলামিন জয় সহ আরো অনেকে। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে আবারও ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, এবং সেই অডিও ক্লিপ শুনে আমরা আবারও নতুন অতিথিদের নিয়ে আসবো, আশা করছি সেই মুহূর্ত পর্যন্ত সেই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, এবং সবাই রেডিও ফুটকির সঙ্গে থাকবেন, রেডিও ফুটকি ফ্যাম অ্যান্ড ডিউ ফুটকি।
exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Grammin Form.
Assalamualaikum bhaiya, আমি কান্দিয়া গ্রামের ছাগল কুয়েত থেকে বলছি। সরাসরি ঘটনা চলে ভাইয়া, আমি কুয়েতে, আমরা কুয়েতে কাজ করি ভাইয়া, হাদ্দাতে কাজ বলে, এটা ভাইয়া ওয়ালিং এর কাজ, সেটা ভাই আমরা কোম্পানির মাধ্যমে কাজ করি ভাইয়া। আমাদের ওই আছে ভাইয়া একটা কোম্পানি, আপনার ঢাকা আসলে ওই জায়গায় কাজ করতে হবে। আমরা ওই জায়গায় চারজন লোক যাই, যাওয়ার পর ভাইয়া মোটামুটি কাজ শুরু করি, একসাথে ভাইয়া খুব ভালো আমরা কাজ করি। করার পর ভাইয়া কাজ প্রায় অর্ধেকের মতন হয়ে যায়। হয়ে যাওয়ার পর ভাইয়া আমরা কাজ করি, হয়তো একজন বললো যে আমি কোম্পানিতে যাবো আর কিছু টাকা পাঠানোর দরকার, আমি বাড়িতে কোম্পানি থেকে টাকা নিয়ে বাড়ি পাঠাবো। ও ভাইয়া গেলো, আমরা তিনজন আছি ভাইয়া। থাকার পরে ভাইয়া ওই জায়গায় একদিন রাত্রে ভাই আমি স্বপ্ন দেখি, কে বলতেছে যে এই থেকে চলে যাবো, এটা তোমরা থাকো না, আমাদের ডিস্টার্ব হয়। এরকম ভাইয়া আমি বললাম যে আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম, বন্ধু এরকম স্বপ্ন দেখলাম। মানে ও বলতো যে বন্ধু সেম সম্পূর্ণ তো আমিও দেখছি, এমন কি এটা কোনো বিষয় না, এটা বাদ দিয়ে বিষয় না, ও বাঙালি। এখন পরের দিন ভাইয়া স্যামসাং বাবার মাস্ত্রীর কথা বলতেছে, মাস্ত্রী ওনার বাড়ি, সেও বলতে সার্বিয়ান, সেও বলতেছে এই স্বপ্ন দেখছে। ভাই ওপরে ওকে সবাই কেয়ারফুলি আমরা কাজ করতেছি ভাই। তারপরের দিন ভাইয়া রাত্রে অনেক শব্দ হচ্ছে, কিছু শব্দ হচ্ছে, মাস্ত্রী ও গেছে ওই জায়গায়। যাওয়ার পরে দেখতেছে ভাইয়া একটা লোক ওই জায়গায় দাঁড়ায় এসে, অনেক লম্বা ভাইয়া, মানে খুব ফসা সাদা দাড়ি, এর উপরে এসে এখন অন করতেছে। আরবিতে বলতেছে তিনটা লোক, মিন্নাক মাফিকা আনা নফর মজুর, ইনটা মিন্নাক সুবল আনা জালম রো, ইনটা মাইকদের সুবল মিন্নাক, ইনটা তানিমারা সুবল, ইনটা মুশকিল আনা ফাদিন, ইনটা কুলো নফর দিক। আনু ভাই ওই বার বলতেছে তোমরা যদি এরকম থাকো ওই জায়গা, হ্যাঁ বাংলা ব্যায়াম বলতেছি, তোমরা যদি এই জায়গা থাকো আর তোমাদের সমস্যা হবে এবং কি তোমাদের আমরা ক্ষতি করবো, তোমরা এই জায়গায় থাকো না, তোমরা এই থেকে চলে যাও। আনু ভাই ও এটা দেখার পরে ভাই ও তাতেই চলে আসে, আসে অনেক খাপাচ্ছে। পরে বললাম যে কি হয়েছে, পরে ও বললো যে এই হয়েছে, পরে ভাই ওর পানি খাওয়ালাম, পানি খাওয়ালার পর বললাম যে এটা কোনো তোমার হয়তো মনের ভুল, এটা কোনো বিষয় না, আমরা অনেক ভুল দিলাম। পরের দিন ভাইয়া আমি রাত্রে সেম টাইমে শব্দ পাইছি, ও আর ওঠে নাই, আর ওঠার পরে ভাইয়া আমি এসে যাওয়ার পরে ভাইয়া দেখি ওখানে একজন লোক বসে আছে। বসে থাকার পর আমি যা বলতেছি ভাইয়া তুমি কে, এই যা বসে আছো, কি সমস্যা তোমার? কোনো কথা নেই যে আমি শরীরে হাত দিই, হাত অনেক ঠান্ডা। পরে ভাই পিছন থেকে মাথা ঘুরেছে, ঘুরাবে অনেকটা, মানে যেভাবে মাথার পিছন থেকে সামনে থেকে বসে পিছনে ঘুরে যায় সেম সেম ঘুরাইছে। ঘোরানোর পর ভাই আমি অনেক ভয় পেয়েছি। পর পরে আসতে ভাই উনি উঠে সেরা আসতে ভাই বিল্ডিং এর সাদ ওই থেকে দাম করছে, ওই দেখে ভাই আমি জোর পেয়ে চলে আসি। এ ভাই গেল। পরের দিন ভাইয়া রাত্রে আমরা দিনেবেলা কাজ করি, তবে ভাই কাজকে আমরা যে কাজটা ভাই কমপ্লিট করে রাখি, পরের দিন দেখে ভাই সেই কাজটা আপনার আনকমপ্লিট, অনেক জায়গা ভাঙা ফেরা, সেগুলো আবার রিপেয়ার করা লাগে। ভাই খুব ডিস্টার্ব হচ্ছে ভাই। পরে আমরা কোম্পানির লোকের কাছে কমপ্লেন করলাম যে এটা আমরা এইভাবে কাজ করতে পারছি না, এটা আপনি দেশে দেখতে হবে। পরে বললো কি কি সমস্যা, পরে আমরা বললাম, পরে উনি একটা হুজুর নিয়ে আসলাম। হুজুর নিয়ে আসার পর হুজুর ভাই ঢোকা মাত্র বলতেছে এই জায়গায় আমি আসতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, পরে অনেক রিকোয়েস্ট করে আনলাম। পরে ভাই হুজুর পরে বললো যে এই জায়গায় ওনরা প্রায় 40 জন আসছে, ওনরা 40 জন আছে, মানে এই জায়গায় ওনরা ওদের বসবাস, এই জায়গায় আমরা কাজ করছি, এই জন্য সমস্যা হচ্ছে, মানে এই জায়গা চলে যাবে বললো। পরে ভাইয়া উনি ওই জায়গায় কি ওনারা রিসল্ভ করলো, পরে বন্ধ দিয়ে দিলাম। তার ভাই একদিন পর কোনো সমস্যা নেই। পরে ভাই অবাক করার বিষয়ে আমরা ভাই ঘুমাই রয়েছি একসাথে, আমরা আবার যে ফ্লোরে ঘুমাইছি ওই জায়গা থেকে একজন নাই, সে কোথায় গেল কোথায় গেল তাই না ভাইয়া। পরের দিন দেখি সে আমাদের ওই জায়গা থেকে বিল্ডিং এর সাদে ঘুমাই রয়েছে, পরে উঠে নিয়ে আসলাম, পরে ও কিছুই জানে না ভাই। এরকম সমস্যা ভাই পরের দিন আমারও সেম সমস্যা, আমি সাদে চলে গেছি ভাই, বলতে পারি না ঘুমের মাধ্যমে। পরে ভাই নিয়ে আসে, এরকম ভাই আমাদের কোনো সমস্যা ছিল না। পরে ভাই একদিন বড় ধরনের ইনজুর হলো, যে মাস্ত্রী ও কাজ করতেছে রাত্রে নাইট শিফটে, আমরা যখন কাজ করি ওই কাজ করার সময় হঠাৎ করে ওর পিছিয়ে থেকে একদম ধাক্কা মেরে ফেলা গেছে, অনেক ভাই ক্ষতি হয়েছে। তারপর ভাই আমরা সাহস পাইনি ভাই, আমরা কাজ বাদ দিয়েছি। এই ছিল ঘটনা ভাই, যদি ভালো লাগে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফর্ম।
আমি রাস্তার সাথে আরো একবার ছোট্ট করে জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও 40 এরিয়া দেখান। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা
এবং সেই সাথে আপনি যদি ভুগেছেন সরাসরি শুনতে চান তাহলে আমাদের যেরকম হচ্ছে এইটাই শুনতে পারেন, ঠিক একইভাবে অ্যাপ দিয়েও শুনতে পারেন, আমাদের অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারেন আইওএস ইউজার হলে বা অ্যান্ড্রয়েড ইউজার হলে, দুটা আপনারা পাবেন গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট রেডিও ফুটি টাইপ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপটা। এবং আমাদেরকে যদি ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofukti.fm which is bhutasam@radiofukti.fm। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা স্টুডিওতে আসবেন তারা অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই 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 শেয়ার করবেন, কারণ আপনাদের সাথে পরবর্তীতে আপনাদেরকে ডাকার জন্য সেটা খুব দরকার হয়। আর যারা দেশের বাইরে রয়েছে তারা অডিও ক্লিপ শেয়ার করতে পারে, অডিও ক্লিপ যারা শেয়ার করবেন তারা একটু জিনিসটা একটু একটু সাবধানে করবেন, একটা মানে এমন জায়গায় করবেন যে জায়গাটায় সাউন্ড সাউন্ডের কোনো ঝামেলা নেই, মানে পলিউশন কম, এবং যে জায়গার একটু একটু কোয়াইট প্লেস দেখে যদি আপনারা করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, অনের করার জন্য সেটা খুব ভালো হয়। আর আমাদের দুটো পেজ রয়েছে যেখান থেকে আমি কমেন্ট পড়ছি রেগুলার, একটা হচ্ছে www.facebook.com/radio.fukti এবং আরেকটি হচ্ছে www.facebook.com/bhutasam.rathel। তো আমরা আবারও নতুন অতিথির সাথে নতুন অতিথি ঢুকেছি আমাদের রুমে এবং আমাদের নতুন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা আপনার ঘটনা শুনে। ওকে,
আমার ঘটনাটা হলো আমার সাথে না, আমার ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ড আমাকে শেয়ার করছিল, আমি ব্যাপারটা একটা উত্তরাতে একটা রিয়া সেন্টারের ঘটনাটা শুনি। তো ওর ঘটনা হলো ওর মামার সাথে, ওর মামা ওর যেহেতু ওর নাম বলতে মানা করছে তো আমি জাহিদ নামটা ইউজ করি। তো জাহিদ ওর মামার সাথে প্রায় সময় মানে মাথায় খেলতো। তো আজ থেকে 9 বছর আগের ঘটনা, ঘটনাটা উত্তরা বাউনিয়ার। তো ওরা যখন খেলতো তো একটা আম বাগানের মধ্যে খেলতো, জায়গাটাকে সবাই বাগান হিসেবে পরিচিত। তো জায়গাটার একটা ডিসক্রিপশন দিই, জায়গাটা হলো আপনার প্রায় আম বাগান পুরো চারপাশে আমের গাছের মধ্যে একটা খালি জায়গা এবং মাঝখানে একটা বাড়ির মতো একটা আছে। তো ওরা প্রায় সময় যখন খেলতো তো ওইখানে মানে ক্রিকেট খেলাটাই বেশি হতো ওদের। তো একদিন ওরা যেদিনের কাহিনী সেদিন ওরা মানে ক্রিকেট খেলে এমন সময় ওই মামা ব্যাটিং করার সময় বলটা মারে, মারার পর তোর ওই জায়গাটার মধ্যে কেউ সহজে যেতে চায় না।
আচ্ছা,
তো ওকেই বলা হয় যে বলটা নিয়ে আসতে। তো গাছের মধ্যে গিয়ে বলটা হিট করার পর বলটা গাছের সামনে পড়ে থাকে, তো ও বলটা নিয়ে আসতে যায়। বলটা নিয়ে আসার পর জাহিদ দেখে যে মামা বলটা উঠাচ্ছে মাটি থেকে, উঠানোর পর মামার সাথে সাথে পড়ে গেছে।
আচ্ছা,
পড়ে যাওয়ার পরে জাহিদ আবার দৌড়ায় যায় গিয়ে আবার মামাকে তুলে, তো আবার ফিরত যখন আসতে যায় তখন দেখে যে জাহিদ আবার মামা আবার পড়ছে। পড়ার পরও জিজ্ঞেস করে কি হলো, দুইবার পড়লা কেন? তো মামা জিজ্ঞেস করে, মামা বলে যে আমি জানি না আমি কেন পড়ছি, বাট মনে হচ্ছে আমাকে কেউ সজোরে ধাক্কা দিয়েছে অথবা থাপ্পড় দিয়েছে।
আচ্ছা,
তো জাহিদ আবার খেয়াল করে যে মামার গালে মানে পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছে। তো এইটা আবার ওরা আবার এতটা খেয়াল করে না, যেহেতু তখন আবার ওদের বয়সটা তেমন কম থাকে। তো ওরা সচরাচর খেলাটা শেষ করে ওরা বাসায় চলে যায়।
আচ্ছা,
ওই রাতে আবার মামার যে জাহিদের যে মামা শাওন ওর আবার খুব জ্বর, রাতে প্রচন্ড জ্বর, ছেলে খুব কান্নাকাটি এবং জ্বরের মধ্যে সে খুব কোকড়াইতে থাকে। তো রাতের বেলায় ওকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা মানে ডাক্তার অ্যাজ ইউজুয়াল যেরকম চিকিৎসা করে ট্রিটমেন্ট করার পর বলে যে নর্মাল ফিভার এসে বলে তাদেরকে আপনার ইয়া দিয়ে দেয়, ডক্টর মেডিসিন দিয়ে দেয়। তো রাতেরবেলা মেডিসিন খায়, মেডিসিন খাওয়ার পরে সারা তেমন কোনো কিছু হয় না, সকালবেলা তার অবস্থা আরও খারাপ হওয়া শুরু করে।
আচ্ছা,
তো সকালবেলা মানে আশেপাশের লোকজন সবাই ওদের বাসায় আসে, বাসায় আসার পরে ওদেরকে মানে মহিলারা সবাই দেখতে আসে। তো ছেলেটা আবার এলাকার মধ্যে মানে একজন প্রভাবশালী ব্যক্তির নাতি ছিল, তো ওনার এরকম থাকার পরে ওনাকে মানে সবাই দেখে দেখতে আসার পরে ওনার যা দেখা যায় কি যে ছেলেটার মাথাটা পিছন দিয়ে ঘুরে যেতে থাকে, জাস্ট টার্ন নিতে থাকে 360 ডিগ্রি। তো এরকম হওয়ার পরেই একটা সময় সবাই একটু ভয় পাওয়া কান্নাকাটি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু বাসায় কোনো ছেলে না মানে পুরুষ মানুষ না থাকার কারণে কেউ হসপিটাল নিতে পারে না।
আচ্ছা,
তো এমন সময় ছেলের যে নানি সে আবার বলে যে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হোক, হসপিটাল নিলে হয়তো বা ওর কোনো একটা সমস্যা হচ্ছে এজন্য ওকে হসপিটাল নিয়ে যাই। এই কথা বলার পরে ছেলের আরো অবস্থা খারাপ হয়, মানে ছেলের মাথাটা ঘুরে যেতে নেয়, এমন সময় মহিলারা সবাই জাস্ট মাথাটাকে ধরে রাখার চেষ্টা করে যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়।
আচ্ছা,
ক্ষতি না হওয়ার এরকম অনেকক্ষণ চেষ্টা করে, কিছু হয় না। পরে ওর নানা এবং ওর বাবা আসে, আসলে হসপিটাল নিয়ে যেতে নেয়, অন দ্য ওয়েতে ছেলেটা মারা যায়।
আচ্ছা,
তো প্রথম দিকে যখন মারা যায় সবাই মনে করে যে হয়তো বা জ্বরে বা কোনো রকম মানে খিচুনিতে ছেলেটা মারা গেছে, সবাই এরকম মনে করেই লাশ কবর টবর দিয়ে আসে। তো দুই তিন দিন পর পাশের বাসার এক মানে মহিলার অবস্থা খারাপ হয়ে যায়, মানে সে যেরকম মানে আমরা যেরকমটা মুভিতে দেখি যে মানুষের উপর জিন বা ভূত আসর করলে সে যেরকম মানে চুল টুলিয়া হয়ে যায় বা নিজের জামা কাপড় নিয়ে মহিলা শাড়ি নিয়ে যেরকম করতেছিল, তো উনি এরকম রিয়্যাক্ট দেখায়। তো ছেলের নানি, যে শাওনের নানি যে মারা গেছে, ওর নানি আবার জাহিদরে নিয়ে আবার ওদের বাসায় যায়, ও মহিলার বাসায় যায়, যে দেখে যে মহিলার এই অবস্থা, সবাই দূর থেকে দেখতেছিল। তো নানি আবার ওনাদের সাথে ভালো পরিচিত হওয়ার কারণে নানি সামনে গিয়ে মহিলাকে বলে যে কি হলো, তোমার কি হয়েছে?
আচ্ছা,
তো কি হয়েছে? উনি আবার মানে কোনো অ্যান্সার করে না, প্রথমে মানে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে জাহিদের নানি একটু অন্যরকম রিয়েক্ট করে, রিয়েক্ট করার পর আবার জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি জানো না যে আমার নাতিটা দুদিন আগে মারা গেছে, তো এখন তুমি এলাকার মধ্যে এরকম শুরু করছো, এটা কি লোকজন দেখে খারাপ বোধ হচ্ছে, ঠিক হচ্ছে নাকি বা এরকম কোনো কিছু? তো এরকম হওয়ার পরেই ওনারা মেয়েটা আবার মহিলাটা আবার কি করে, জাহিদের নানিকে বলে তোর ছেলে মারা গেছে, সেটা আমার ভাইয়ের জন্য। তো ভাইয়ের জন্য জিজ্ঞেস করে কেন ভাইয়ের জন্য মারা গেছে, তো বলে যে তোর ছেলে যে মাঠে খেলতেছিল আম গাছের মধ্যে, সে আম গাছের মধ্যে আমার ভাই বসেছিল, তো ছেলে বলটা মারছে, বলটা সজোরে গিয়ে আমার ভাইয়ের পেটটার মধ্যে লাগছে। তো আমার ভাইয়ের পেটটা লাগার পরে আমার ভাইটা খুব ব্যথা পাইছে, তো সাথে সাথে দুইটা থাপ্পড় দিছিল, তার জন্য তার জ্বর আসছে, কিন্তু তোরা হসপিটাল নিয়ে গেছিস, হসপিটাল থেকে নিয়ে আসছিস, আবার তোরা পরের দিন হসপিটালে নিয়ে যাবি, এই জন্য আমার ভাই আরো রাগ করছে।
আচ্ছা,
এরপর তোরা যখন হসপিটালে নিয়ে যেতে নিছিস, অন দ্য ওয়েতে তোদেরকে তোদের এই ছেলেকে আমার ভাই গলা টিপে মারছে।
আচ্ছা,
তো এরপরে তারা খুব শকড হয় এবং ওর নানি তখন জায়গায় সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর মানে এইসব শোনার পরে তারা ওই আম বাগানের ক্ষেত্রে ব্যাপারে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করে, বাট স্টেপটা নিতে পারে না কখনোই, কারণ এখনো সে আম বাগানের আম ওই যে আম গাছটার মধ্যে বলটা হিট করে, এখনো মানে সব কিছু হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু ওই গাছটা এখনো কাটতে পারে না।
আচ্ছা,
তো এটাই ছিল আসলে আমার কাহিনী। ধন্যবাদ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনছেন তাদের কাছেও অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা ইমেইল পড়তে চাই, যে ইমেইলটি আমাদের একজন অতিথি মানে আমাদের একজন লিসনার আমাকে পাঠিয়েছেন, এবং সেই ইমেইলটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ইমেইলটা ইংলিশে লেখা, আমি যতটা সম্ভব ভালোভাবে বলার চেষ্টা করছি, ভেরি ডিফিকাল্ট টু রিড আউট, বাট আই ট্রাই মাই বেস্ট, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ঐশী সিদ্দিকা অর্নি ঢাকার যাত্রাবাড়ি থেকে, আশা করছি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আবারও সরি বলে নিচ্ছি ইমেলটা বাংলিশভাবে লিখে পাঠানোর জন্য। আমি ভূত আসামের আরও একটি ইমেল পাঠিয়েছিলাম, আমার ইমেলটি সিলেক্টেডও হয়েছিল, আমার ইমেলটি পড়ে শোনানোর জন্য থ্যাংকস। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনা বা ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। অ্যান্ড ইয়েস, আই ক্যানট কাম টু স্টুডিও বিকজ অফ সাম প্রবলেমস। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এই ঘটনাটি আমাদের যে বাড়িটিতে ঘটেছে সেই বাড়িটি ছয়তলা, আর ছয়তলায় ছাদের সাথেই দুপাশে দুটো ফ্ল্যাট আছে। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আগে আমার সব চাচা ও আমরা এক বাড়িতে ইভেন একই ফ্ল্যাটে থাকতাম, যে কারণে বাসায় ভীষণ লোকজন ছিল, আর তাই সেই জন্যই বড় ভাইয়া আপুদের মানে পড়াশোনায় একটু ডিস্টার্ব হতো। 2008-এ আমার ছোট চাচার বিয়ে হয় এবং আমার বাসার অন্য কোনো রুম এমটি না থাকায় আমার বড় আপু যে রুমে থাকতেন, আমার ছোট চাচি আর চাচুকে শিফট করে দেওয়া হয় সেখানে। অ্যান্ড সেই সময় আমার বড় আপু মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বলে বাসার এনভায়রনমেন্ট আপুর ভীষণ প্রবলেম হতো, বিসাইড দ্যাট ইন্ডিভিজুয়াল রুম না থাকায় আপুর পড়াশোনায় অনেক অসুবিধা হচ্ছিল, তাই জন্য আপুকে আমাদের বাড়ির 6th ফ্লোরে একটা রুম খালি করে সেখানে শিফট করে দেওয়া হয়। আপু বাড়ির বেশিরভাগ সময় ওই ফ্ল্যাটটাতে থাকতো, জাস্ট খাওয়ার টাইমে ফ্রি টাইমে নিচে আসতো। আপু বলতো যে রাতের বেলায় পড়ার সময় নাকি আপু ছাদ থেকে নুপুরের আওয়াজ পেত, আবার অনেক সময় নাকি ছাদের পাশের জানালা দিয়ে টোকা দেওয়ার মতো সাউন্ড পেত। আপু ফার্স্টে ব্যাপারটাকে এতটা পাত্তা দেয়নি। একদিন আপু পড়ছিল, মেবি দুপুরের দিকে, তখন পাশের ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতে শুরু করলো। লাইক কেউ গোসল করছে যেমন পানির সাউন্ড হয়, ঠিক সেরকমই পানির সাউন্ড আসছিল। সাউন্ডটা পেয়ে আপু তখনই ওয়াশরুমের সামনে গেল এবং গেট খুলে দেখলো যে কিছুই নেই, বাট ওয়াশরুমের ভেতরটা ভেজা আর কেউ যেন গোসল করে বের হয়েছে, মানে জাস্ট বের হলে যেরকম হয় সেরকম। এই ইনসিডেন্টটা আপু ভয় পেয়ে যায় এবং তিনতলায় নেমে আসে আর আমার বড় মা মানে আমার চাচিকে ঘটনাটি খুলে বলে। তারপর বড় মা ওই ফ্ল্যাটে আপুর সাথে থাকতে এবং আপুর বড় ভাই মানে আমার বড় ভাই আসকে পাঠায়। সে একই দিন রাতের বেলা পড়া শেষ করে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে, শোয়ার কিছুক্ষণ পরেই আপুর চোখে যায় ব্যালকনির দিকে। আপু নাকি তখন সেখানে লম্বা চুলের খুব সুন্দর একটা মেয়েকে দেখতে দাঁড়িয়ে থাকে এবং দেখতে পাই যে দাঁড়িয়ে আছে, সুন্দর লম্বা চুলের মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর ভয় পেয়ে আপু চিৎকার দিলে পাশের রুম থেকে বড় ভাইয়া দৌড়ে যায়, বাট ভাইয়া সেই রুমে গিয়ে কিছুই দেখে না। দেন ঘটনাটা শুনে ব্যালকনির গেট লাগিয়ে দিয়ে আপুকে ঘুমিয়ে পড়তে বলে। তারপর ফ্ল্যাট আপুর সাথে আরও এই ফ্ল্যাটে অনেক ঘটনা ঘটে, কিন্তু যারা এই ফ্ল্যাটটাতে থাকতে আসে তারা সবাই কমপ্লেন করে যে তারা নাকি রাতে নুপুরের আওয়াজ পায়, আবার তাদের বারান্দায় প্রায় একটি লম্বা চুলের সুন্দর মেয়েকে তারা দেখতে পায়, তাদের গেট উইন্ডোতে নাকি আস্তে আস্তে টোকা দেওয়ার সাউন্ড পাওয়া যায়, গুনগুন করে গান গাওয়ার সাউন্ড পাওয়া যায়, রাতের বেলা নাকি ওয়াশরুমে কেউ ইউজ করে আবার কেউ ওয়াশরুমের গেট ছিটকানি নাড়াচাড়া করে এরকম সাউন্ড পাওয়া যায়, আবার রাতের বেলা ওয়াশরুম বা বারান্দা থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যায়, লাইক বেলি ফুলের গন্ধের মতো অনেকটা স্মেল পাওয়া যায়। কেউ কেউ কখনো কখনো নাকি বারান্দায় ঝাঁট দেওয়ার সময় চুলের গোছাও পায়। সো এটা হচ্ছে মানে একটা ব্যাপার। এবং আমার আপু মেডিকেল এক্সামে চান্স পেয়ে যায়, মেডিকেল এক্সামে সে ভালোভাবে সাকসেসফুলি সে পরীক্ষাটা দেয় এবং চান্স পেয়ে যায় মেডিকেলে, এবং আপু মেডিকেল হোস্টেলে সেটেল হয়ে যায়। এবং তারপর থেকে আপুর যতবারই বাসায় আসতো ততবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা হতো। লাইক একদিন আপু দাদির রুমে বসে পড়ছিল, তখন হঠাৎ করেই রিং বাজে এবং মানে বেল বাজে আর কি, বাট কেউ গেট খুলতে না যাওয়ায় আপু পড়া থেকে উঠে গেট খুলতে যায়, অ্যান্ড মানে সে ভয় যে ভয় পেয়েছিল বন্ধ করে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নেয়। আপু গেট খুলে দিয়ে আসার পর যখন বইটা আবার খোলে তখন নাকি বইয়ের ভেতরে একগোছা চুল পায়। কেউ মজা করেছে ভেবে আপু রেগে গিয়ে সবাইকে সেই চুলের গোছা দেখায় এবং সেই চুলটা নিতে মানে কেউ মানে মানে বলে যে না কেউ এই কাজটি করে, এই চুল তাদের মধ্যে কারোরই না। দেন পেঁয়াজ রসুন রাখার শেল্ফ থেকে একবার আমার সেজো চাচিকে একগোছা লম্বা আমার সেজো চাচি একগোছা লম্বা চুল পায়। চাচি চুল পেয়ে ভাবে যে এই চুল বড় আপুর, কারণ বাসায় একমাত্র আপুর চুলই অনেক লম্বা আর স্ট্রেইট ছিল। শেলফে পাওয়া চুলগুলো ঠিক সেরকমই হওয়ায় চাচি এগুলো আপুর চুল ভাবে, কিন্তু পরে আপুকে জিজ্ঞেস করলে আপু জানায় যে এই চুলগুলো আপুর না। আবার মাঝে মাঝে পানির বোতলে একরকম চুলের গোছা পাওয়া যেত, এরকম নানা ধরনের অদ্ভুত ইনসিডেন্ট হতো। এসব নিয়ে কেউ কখনো ভয় পেলে বা প্যানিক হলে আমার দাদি তখন বলতো যে এই কাজগুলো যে করছে সে নাকি আমার ভাগ্যের লক্ষ্মী, অ্যান্ড সে আছে বলেই নাকি আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, সে নাকি আমাদের প্রবলেম থেকে সেফ করে রাখে সবসময় অ্যান্ড অল। কথাগুলো হয়তো শুনে হাস্যকর মনে হতে পারে, বাট আমি যখন ফার্স্ট শুনি আমার কাছেও হাস্যকর লাগে, কিন্তু ঘটনাগুলো মিথ্যা বা হাসির কিছু না। আমাদের ওই বাড়িটার যে কেয়ারটেকার উনিও অনেক সময় বলেন যে উনি নাকি সুন্দর সময় বা সন্ধ্যার সময় বা দুপুরের সময় কোনো কাজে ছাদে গেলে কিংবা পাঁচ ছয় তারা সিঁড়ি ঝাড় দিতে গেলে প্রায়ই একটা লম্বা চুলের চুলওয়ালা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পলক ফেলতে না ফেলতেই নাকি মেয়েটিকে আর কোথাও দেখা যায় না। এরকম আরও অনেক ছোটোখাটো ঘটনা আছে বাড়ি নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে, ইভেন আমার বড় আপুর মেডিকেল কলেজ নিয়ে, মেডিকেল কলেজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তার কিছু। আপনি আপনার লিসেনাররা চাইলে আমি সেগুলো শেয়ার করতে পারি, ডেফিনেটলি আপনি শেয়ার করতে পারেন, এবং আপনার যে আপনার ঘটনার অপেক্ষায় রইলাম আমরা, আশা করছি যে আপনার ঘটনা দ্রুতই আমরা পেয়ে যাব। আমি দেখতে পাচ্ছি মেহেদী হাসান আমাকে লিখছেন নাটোর থেকে, এছাড়াও ইশতিয়াক শুভ আমাদের সাথে বলছেন যে অস্থির লাগছে, সৈকত হাসান হুসাইন আমাদের সঙ্গে আছেন, প্রথম ঘটনাটার কথা তিনি এখনও বলছেন, আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ প্রণয়, দীপ খান আমাদের সঙ্গে আছেন, তার কাছেও বেশ ভালো লাগছে সেরকম লিখেছেন, আশফাক আহমেদ তালহা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মিরান আছেন, আমাদের সঙ্গে আছেন হ্যাপি বয় সাইদুর এবং অডিও ক্লিপটা তার কাছে খুব ভালো লেগেছে, পিঙ্কি মণ্ডল আমাদের সঙ্গে আছেন, রক্তিম শুন আমাদের সঙ্গে আশান আমাদের সঙ্গে আছেন, আফরিন নুহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি একোস্টিক জীবন, এছাড়াও মেঘলা আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানজিল ইসলাম হাসান অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আশিকুল হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, নুরুদ্দিন আহমেদ হেলাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন তারিফ, এছাড়াও ইশতিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন, এম ডি জাহিদ শিকদার আমাদের সঙ্গে আছেন, ইমরান হুসাইন আছেন, আছেন পলাশ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবিদ আদনান হাসান, এছাড়াও মোসাব্বির হুসাইন সিরাজগঞ্জ থেকে শুনছেন তিনি, পলাশ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম জে মল্লিক, এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন আরজে হাসান, এবং ধন্যবাদ কমেন্ট পড়ার জন্য আগেই জানিয়ে দেখছেন, তারিফুল ইসলাম রনি আমাদের সঙ্গে আছেন, আহমেদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এম বি সৈকত খান আছেন, এবং আমাদেরকে বলছেন ফুর্তি অ্যাপে জিমেল খুঁজছে, জিমেল চাইছে মানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে, আপনি ফেসবুক দিয়ে চাইলে লগ ইন করতে পারেন, আমাদের সঙ্গে আছে হ্যাপি আছে, আমাদের সঙ্গে আছেন সুকুমার চন্দ্র, তামিম ইকবাল নিপুণ আমাদের সঙ্গে আছেন, এম ডি শাহিন মোল্লা আছেন আমাদের সঙ্গে, রাব্বি হাসান সাকিব আছেন আমাদের সঙ্গে, তানভীর আহমেদ রাসেল আছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাব আমাদের আরও একজন অতিথির কাছে এবং তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব।
রাসেল ভাইয়া, আমি সাইফ ইবনে শাহেদ, আমি মোহাম্মদপুর সেক্রেটারি থেকে এসেছি।
জি,
আমার প্রথম ঘটনাটি আমি এখন বলে যাচ্ছি, এটি মূলত আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, আমাকে নামটা বলতে নিষেধ করেছে, আমি নামটা বলছি না, আমাকে যেভাবে বলেছেন সেভাবে বলছি। তখন ছিল সামার ভেকেশন, আমি আমার আম্মা আব্বুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ছিল, পরে আম্মা আব্বুরা ডিসাইড করলো যে লন্ডন যাবে। পরে আমরা চিন্তা ভাবনা ঠিক রেখেই আমরা লন্ডন যাই, পরে আমরা আমাদের যে হোটেলটিতে ওঠার কথা ছিল সেই হোটেলটিতে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওই হোটেলটিতে কোনো রুম ফাঁকা ছিল না, তাই আমাদের অন্য আরেকটি হোটেল খুঁজতে যেতে হয়। আমরা যখন মানে আমরা একটি হোটেল খুঁজেও পাইও, কিন্তু হোটেলটা ছিল অনেক পুরনো একটি হোটেল। এটা আগে থেকে বলে রাখা ভালো যে বিল্ডিংটা ছিল হচ্ছে তিনতলা এবং চারপাশটা ছিল একটু গ্রাম্য টাইপের কিছুটা। পরে আমরা হচ্ছে বুঝে হোটেলের রুম চাই, আমরা চাইছিলাম যে যে দোতলায় মানে সেকেন্ড ফ্লোরে রুমটা নিতে, কিন্তু সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের রুম দেয় না, কিন্তু তিনতলায় দেয়। তিনতলায় কর্নারে দুইটা রুম আমরা নিই, একটা হচ্ছে আমার আম্মু আব্বুর জন্য আর আমার জন্য একটা। কিন্তু ওই হোটেলে অন্য কোনো মানুষ ছিল না, খালি কেয়ারটেকার, হোটেলের ম্যানেজার আর কয়েকজন স্টাফ আছে, আর কেউ ছিল না। ওই দিনকে আমরা বাইরে হচ্ছে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে বাইরে ঘুরতে চলে যাই। পরে সারাদিন ঘুরে এসে বাসায় যখন আমরা হোটেলে যখন ফিরে আসি, তখন প্রায় রাত 12:00-1:00 বাজে যায়। পরে আমি হচ্ছে আমার রুমে শুতে চলে যাই, তখন আমি যখন বিছানায় শুই, তখন আমি খেয়াল করি যে আমার রুমের আয়নাটা কেমন নড়ছে। পরে আমি ভয় পেয়ে টিভিটা অন করি, টিভি অন করে হচ্ছে কিছুক্ষণ টিভি দেখার পরে আমি খেয়াল করি যে টিভি রিমোটটা মানে রিমোট আমার পাশে রাখা ছিল, কিন্তু রিমোটে চাপ না দেওয়া সত্ত্বেও টিভি চ্যানেলটা অটোমেটিক মানে চেঞ্জ হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে টিভিটা বন্ধ করে ফেলি এবং শোয়ার চেষ্টা করি। যখন আমি তখন জানালার দিকে তাকাই, যখন জানালার দিকে তাকাই তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি দেখি যে একটা সাদা রঙের স্যুট প্যান্ট পরা লোক
আমার লাল রং চোখ দুটো লাল আগুনের ছোলান আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে ডাকছে।
আপনি নিজের চোখে দেখেছেন মানে উনি নিজের চোখে দেখেছেন?
হ্যাঁ জি, উনি নিজের চোখে দেখেছেন।
আচ্ছা,
পরে পরে উনি আমি আর কিছু আমার আর কিছু মনে নেই। তারপরে আমি সকালবেলা যখন উঠি তখন ঘুম চোখ খুলি তখন দেখি আমার আম্মু আমার পাশে বসে আছে, আমার আব্বু ডক্টরের সাথে কথা বলছে। পরে আমার আম্মুকে আমি সবটা খুলে বলি কিন্তু আম্মু পাত্তা না দিয়ে বলে কি তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো। পরে ওই সব আমি আর ওই সপ্তাহে আর কোনো কিছু মানে ফেস করি নাই। পরে আমরা যখন ঢাকা ফিরে আসবো তখন আমরা এয়ারপোর্টে আমি যখন মানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম তারপর আমরা হচ্ছে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পরে আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে আমার পিছে একজন আমাকে একটা লোক আমাকে ফলো করছে সাদা স্যুট প্যান্ট পরা। পরে আমি কি মানে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম সেই লোকটি সেদিন সেই রাতে সেই লোকটি। আমি প্রচণ্ড ভয়ে একটি চিৎকার দিয়ে উঠি। পরে আমার আম্মু আমাকে বলে যে হচ্ছে কি হয়েছে। পরে আমি আমার আম্মুকে বলি যে বলি আম্মু বলে কি ওটা কিছু না সমস্যা না। পরে আমরা প্লেনে উঠে যাই, প্লেনে আমি উইন্ডোর পাশে সিটটা নেই। পরে আমি বাইরে তাকিয়েছিলাম, পরে দেখি বাইরে পুরো আকাশটা ক্লিয়ার ছিল, কোনো মেঘ ছিল না, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি তাকিয়ে আছি, হঠাৎ করে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে যায় এবং সব কিছু ঘোলা হয়ে যায়। আমি তারপর তাকিয়ে আছি, আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার জানলার পাশ দিয়ে একটা ছায়া চলে গেল। আমি ভাবলাম যে কোনো একটা পাখি মনে গিয়েছে। পরে আমি একটু মানে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে জানলার দিকে যখন বাইরে তাকাই তখন দেখি যে সেই লোকটি আবার সেই আমার সেই রাতের লোকটি। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, তারপর আমার প্রচণ্ড জ্বর আসে। তারপর এক সপ্তাহ আমি জ্বরে ভুগি। পরে আমার আম্মু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুরটি আমাকে কিছু পানি পড়া দেয়, তাবিজ দেয় এবং ঝাড়ফুঁক করে দেয়। তারপর থেকে আমার কোনো প্রবলেম হয়নি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর একটা ইমেইলে যাব এবং তারপর একটা ব্রেক নিব আমরা, তারপর একটা অডিও ক্লিপ শুনবো। এই ঘটনাটা আপনারা তো অনেকেই রাতের বেলায় যারা একা থাকেন বা ঘুমান, ঘুমানোর সময় অনেকেই হয়তো অনেকে স্লিপ প্যারালাইসিস হয় এবং অনেকে সেটাকে স্লিপ প্যারালাইসিস মনে করেন। অনেকে হয়তো ঘুম থেকে জেগে উঠে যদি হঠাৎ করে একটা ছায়া দেখেন ঘরের মধ্যে চমকে যেতে পারেন, অনেকে ভাবতে পারেন যে না এটা ভুল দেখছি। কিন্তু এই ঘটনাটা প্রতিনিয়ত মানুষের সাথে ঘটেই যাচ্ছে এবং রেগুলার আমরা এরকম ঘটনা পাই। যেমন এখন যে ঘটনাটি আছে সেটিও এরকমই কাছাকাছি একটা ঘটনা। এবং যিনি লিখছেন তিনি বলছেন যে নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। তিনি লিখছেন যে আমি একজন স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বাসায় আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ আমি শেয়ার করছি, দেরি না করে শুরু করছি। আমাদের বাসাটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত। প্রথমে বাসার বর্ণনা দিচ্ছি। আমাদের বাসাটা দোতলা। পুরো বাসাটায় আমরা পুরো ফ্যামিলি থাকি। নিচ তলায় আমার বোন ও হাজব্যান্ড থাকে, তার ওপরের তলায় আমি আমার মা এবং বাবা থাকি। ঘটনার সূত্রপাত 2004 সালে। তখন আমাদের পুরো পরিবার আমাদের দোতলা বাসায় থাকতাম। আমাদের বাসার পাশে একটা সরকারি জায়গাও ছিল, তখন খালি একটা জায়গা ছিল, তখন ওখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা ছিল। এই সরকারি জায়গাটা আমাদের বাড়ির উত্তর দিকে। তো আমাদের বাসার উত্তর দিকে রুমটা ছিল, যে রুমটা ছিল সেই রুমে আমার বড় বোন থাকতো, তখনও বিয়ে করেনি। ও যখন রাতে ঘুমোতে যেত তখন প্রতি রাতেই ওকে বোবায় ধরতো। এই যে বোবায় ধরার কথাটা আমি বলছিলাম। এবং আমার বড় বোন তখন আমার আম্মাকে ব্যাপারটা খুলে বলে এবং আম্মা বলেন যে ওগুলো কিছু না, এটা এড়িয়ে যেতে বলে। ওই বছরেই আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তো রুমটা খালি পড়ে থাকে। আমার বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ওর রুমে আর কেউ থাকে না। প্রায় 5 বছর পর 2009 সাল, তখন আমি ক্লাস 9-এ, আমার বড় বোনের রুমের পাশেই আমার রুম। আমি রাত 8টার দিকে পড়তে বসি এবং শুনতে পাই কে যেন পাশের রুমে সেই রুমে আমার বোনের খাটের ওপরে লাফাচ্ছে, জোরে জোরে শোঁ শোঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আমি কে বলে চিৎকার দিতেই কোনো সাড়াশব্দ নেই। আমি অতটা গুরুত্ব দিই না। এবার এরপর আবার পরদিন একইভাবে খাটের শব্দ এবং সেই ঘন শ্বাস, এবার ফ্লোরেও ঘষাঘষির শব্দ, আর কে যেন ঠিক আমার মতো করে আমার নাম ধরে ওই ঘরটা থেকে ডাকে। আমি পাশের রুমের মাকে ডাকি, মা ডেকেছ? মা বলে কই না তো। এভাবে প্রতি রাতে ঠিক 8টা থেকে 12টা পর্যন্ত চলত। এবার আমি প্রতি রাতে একটা করে খারাপ স্বপ্ন দেখি। অবিশ্বাস্য ব্যাপার, পরদিন সেই স্বপ্নগুলো হুবহু মিলে যেত। এভাবে দুই বছর কেটে গেল। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি এই দুই বছর খারাপ স্বপ্ন যা দেখেছি তা সবই ঘটেছে। মাকে খুলে বললাম, মা তখন বুঝল না। একবার আমি আমার মা ওই রুমে থাকার সিদ্ধান্ত নেই। ওই দিন রাত 2:30 আমার মা চিৎকার করে ওঠে। আমি ঘুম থেকে উঠে বলি, মা কি হয়েছে? মা বলল, কে যেন একটা ছায়া আমার গলা টিপে ধরেছে। আমি সব বুঝতে পারলাম। পরদিনই মা ওই রুমে আয়াতুল কুরসি টানিয়ে দেন। এরপর সে ছায়া এবার অন্য রুমে এসেও বিরক্ত করা শুরু করলো। এবার আমার বোন দেখতে পেল কালো ছায়াটাকে। যা দেখলো তার শুনে আমি ভয়ে কেঁপে উঠি। আমার বোন বলল, এক সন্ধ্যায় আমি শুয়ে আছি এবং সেই কালো ছায়াটা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার মুখ বরাবর তাকিয়েছিল। আমার বড় বোন তাড়াতাড়ি করে ঘরের লাইট জ্বালাতেই উঠাও। তার কিছুদিন পর আমি নিজের অজান্তে সেই রুমে এসে দুপুরবেলা শুয়ে থাকি। হঠাৎ একটা কালো ছায়া যেন আমার পুরো শরীরটাকে ঘিরে ফেলে আর আমাকে শক্ত করে জাপটে ধরে। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করলেও গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ ওই কালো ছায়াটি আমার পেছনে এসে অনেক জোরে জোরে হাসতে শুরু করলো আর কি যেন একটা ভাষায় আমার কানে কানে ফিস ফিস করতে লাগলো। একটা সময় সে বলে উঠল, সে আমাকে চায়। আমি আল্লাহর নাম নিতেই সেটা উধাও হয়ে যায়। আমি তখন কেমন গায়ে শক্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল সারা গা কেউ আমাকে আঘাত করেছে। আমি দৌড় দিয়ে মার রুমে গিয়ে সব ঘটনা বলি মাকে। মা সাথে সাথে ওই রুম সুরা পরে বন্ধ করে তালা লাগিয়ে দেয়। কিন্তু আজও ওই রুমের খাটে আওয়াজ হয়, যেন কেউ থাকে ওইখানে। আজও আমি বিপদ আসলেই সেই স্বপ্নটা দেখতে পাই, কিন্তু আমার কিছুই করার থাকে না। একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ওই জিনিসটা নাকি আমাদের বাড়িতে থাকার চেষ্টা করছে, তাই আমাদের ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে আমাদের এই বাসায় সে থাকতে চায়। কিন্তু কিছু করার নেই, কারণ এটা আমাদের অনেক কষ্ট করে তোলা বাড়ি। আমরা কেউই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই না। এটুকুই ভালো লাগলে পড়ে শোনাবেন। বাসাবো থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং তারপর একটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আরেকটা ছোট্ট বিরতি নেব, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
Comes alive with Grameen form.
Assalamu alaikum, Rasul bhai. আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি বাপ্পি ফ্রম কেএসএ, আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। আজকে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার সাথে না, এক্স্যাক্টলি আমার সুপারভাইজারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন লাইফগার্ড। লাইফগার্ড মানে তো জানেন যে কোনো বিচে কাজ, আমার কাজটাও একটা সিডিতে, সৌদি আরবের যে কোনো একটা সিডিতে আছেন। তো আমাদের লাইফগার্ডের মূলত দুইটা শিফটে ডিউটি থাকে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। ডে শিফটে 5 লাইফগার্ড, সাথে একজন সুপারভাইজার। নাইট শিফটটাও সেরকমই, 5 লাইফগার্ড, একজন সুপারভাইজার। তো ঘটনার দিন আমার ডিউটি ছিল রাত্রের বেলায় নাইট শিফটে। তো নাইট বলে রাখি আগে থেকে যে রাসেল ভাই, আমাদের যেই বিচে আছি আমরা, বিচটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি, ওপেনিং সুন মানে কিছুদিনের মধ্যে চালু হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রে বেলায় লাইট সব বলে থাকে, 2 একটা বিচের মধ্যে একটা লাইট তো কিন্তু চালু থাকে না। শুধু মসজিদের মধ্যে একটা দুটা লাইট চালু থাকে, আর কয়েকটা টয়লেট বিল্ডিং আছে ওগুলোর মধ্যে লাইট চালু থাকে, নাইলে পুরো রাস্তা, পুরো পার্ক, বিচ সবই অন্ধকার দিকে থাকে। তো এই জন্য সবাই রাত্রেবেলায় যার যার মতো করে টাওয়ার থেকে নেমে গিয়ে যার যার মতো করে পার্কের মধ্যে বসে থাকে। পার্কের মধ্যে বসে থাকার অনেক জায়গা আছে, কেউ বসে ফোনে কথা বলে, কেউ বা জিম করে, কেউ বা এক একটা করে যার যেটা ভালো লাগে আর কি। সবাই কিন্তু আবার একসাথে না, কেউ দেখা গেছে এখানে, কেউ আরো আধা কিলোমিটার দূরে কেউ আরো 50 মিটার দূরে এরকম থাকে। তা আমাদের সিদ্ধিনের কি অবস্থা এক একজন এক এক সাইডে? আমাদের সুপারভাইজার যিনি, তিনি একবারে শেষ করে নিয়েছিলেন যে এখানে ঠিক মসজিদটা, উনি মসজিদের মধ্যেই বসে আছে, পা গোলা সামনের দিকে সোজা করে পায়ের উপর পা রেখে উনি বসে বসে ফোনে কথা বলতেছিল মসজিদের ভিতরে, আর উনি খুব লাউডেই ফোনে কথা বলে, সেটা সত্যি কথা। তো এরকম কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে মসজিদের দরজা অনেক দূরে একটা শব্দ হলো, ঠাপ করে একটা শব্দ হলো, ইভেন দরজাটাও কিন্তু খুলে গেছে, পুরো দরজাটাই খুলে গেছে। যদিও দরজাটা ওইভাবে খোলাটা পসিবল না একটা ধাক্কা দিয়ে, কেননা এটা আমি বা আপনি যেই খুলতে যাই না কেন, একটা মানুষ পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলে, কারণ দরজাটা অনেক বড় এবং অনেক মোটা একটা কাঠের দরজা। তো দরজাটা মানে খুলে গেল, ধাপ করে একটা শব্দের সাথে এক সেকেন্ডের মধ্যে পুরো দরজাটা খুলে গেছে। এটা দেখে সুপারভাইজার অনেকটা আশ্চর্য হলো, যে এটা তো সম্ভব না, কিভাবে এটা সম্ভব দরজাটা এক সেকেন্ডের মধ্যে খুলে গেল। তারপর উনি ভাবলো যে হয়তো আমরা বাকিরা সবাই মিলে একসাথে ধাক্কা দিচ্ছি, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তাই হয়তো বা খুলছে। উনি যথারীতি টর্চ লাইটটা নিয়ে দেখতে চলে গিয়েছিল কেউ আছে কিনা মসজিদের বাইরে বা দরজার সামনে, উনি দেখো যে কেউই নেই। উনি বিষয়টা অতটা আমলে না নিয়ে উনি আবার বসে পড়লো, বসে এবার ফোনে কথা বলতেছিল না, ঠিক এবার ফেসবুকই করতেছিল এরকম একটা ব্যাপার। এমন সময় শুদ্ধ বাংলায় কেউ একজন ওনাকে বলতেছিল মসজিদের ভিতরে যে যাও মসজিদ থেকে বেরিয়ে যাও। উনি প্রথমবার শুনে উনি একটু অবাকই হলো, তারপর হয়তো বা ভাবলো আমি অনেক কিছু ভাবতে খুলতে বলতে হয়তো বা এটা আমার মনের ভুল হতে পারে, উনি উড়াই দিল বিষয়। সেকেন্ড তিনটা মিনিট পর যখন আবার এক কথাটা বললো যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, এই কথাটা যখন আবার শুনলো এবার একটু মানে ভয় পাইলো, যেটা সত্যি কথা একটু ভয় পাইলো মনে মনে, কেউ নাই, কে এই কথাটা বলতেছে, ইভেন আসছে না কথাটা কিন্তু অনেক লাউডলি বলতেছে। তারপরে তাও উনি বসেই ছিল, উনি নড়ে নাই। ঠিক তিন চার মিনিট পরে আবার এবার খুব একটা রাগি একটা গলায় বললো যে কি হলো, তোমাকে না বললাম বেরিয়ে যেতে মসজিদ থেকে। এবার উনি প্রচন্ড ভয় পেয়েছে, উনি টর্চ লাইটটা নিয়ে কোন রকম এক দূরে মসজিদ থেকে বাইরে চলে আসছে। বাইরে এসেই উনি এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, একটা বারের জন্য লাইট অফ করতেছে না, উনি এদিক সেদিক ভালো করে দেখতেছে কেউ আছে কিনা কোথাও। আর বলে রাখি রাসেল ভাই মসজিদের সামনে কিন্তু ছোটখাটো একটা বাগানের মতো, মানে সোজা রাস্তার দুই পাশে বাগান এরকম একটা ব্যাপার, এবং বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, আবার অনেকগুলো অনেক বড় গাছ আছে যেগুলো মানুষের হাতের থেকেও বেশি ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এরকম। তো তিনি এরকম টর্চ লাইট মেরে দুনো পাশে দুই পাশে ভালো করে দেখতেছে কেউ আছে কিনা। এমন সময় উনি যত আগে থেকে টর্চ লাইটটা যদি শুনতে থাকে তো আপনার দু তিনজন মানুষ মানে কথা বলতেছে, একসাথে দু তিনজন মানুষ কথা বলতেছে, উনি সেটা শুনলো। উনি একটু কৌতূহলী হয়ে উনি সামনের থেকে যাচ্ছেন, কে কথা বলতেছে, তিনি যত সামনের থেকে যাচ্ছে ততই সাউন্ডটা আরো লাউডলি পাচ্ছে। ইভেন উনি একটা জিনিস নোটিস করলো যে যে ভাষায় কথা বলা হচ্ছে ভাষাটা কিন্তু বাংলা না, আরবিও না, ইংরেজিও না, মানে এমন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি এর আগে কখনো শুনেনি। তো তিনি তারপর সামনের দিকে আগাচ্ছে, আগাইতে আগাইতে একটা সময় একবারে যখন ওই যে দিক থেকে সাউন্ড আসতো ওই দিকে চলে আসলো, লাইটটা ওদের দিকে না ঠিক লাইটের নিচের দিকে মারা ছিল রাস্তার দিকে। তো লাইটের যে উপরে কিন্তু যে একটা আপসা আলো থাকে না, ওই আলো তুমি দেখতে পেলো যে তিনজন মানুষ সাদা আলখিল্লা পরা সোজা হয়ে দাঁড়ায় আছে ওখানে, ইভেন উনার দিকে বড় বড় চোখ করে থাকে, এবং মানুষগুলো এত লম্বা ছিল ভাই, একটা মানুষ না হলেও 8 থেকে 9 ফিট লম্বা হবে, এত লম্বা। আর তাদের চোখ গুলো জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলছে চোখ গুলোর মধ্যে, এরকম একটা ব্যাপার ওনার দিকে তাকাই আছে, এক পা করে ওনার দিকে আগাচ্ছে। এবার একটা সময় উনি এত বেশি ভয় পাইছে যে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে কেবল সেন্সলেস। তো আমরা কিন্তু বিষয়টা পাঁচজনের মধ্যে একজনও কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাচ্ছে ওনার সাথে বা এরকম কিছু একটা হবে হতে পারে। আমরা যথারীতি আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে, ডিউটি প্রায় শেষের দিকে, তো গাড়ি চলে আসছে, তখন আমরা সবাই গাড়িতে যাবো, এমন সময় খুঁজতেছি যে উনি তো নাই, উনি আসে নাই আমাদের সুপারভাইজার। এরপর আমরা সবাই ওনাকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম, এক একজন এক এক দিয়ে, কেউ পাচ্ছি না, ওনাকে দেখতেছি না। মসজিদের মধ্যেও গেলাম, মসজিদের মধ্যে ওনার ব্যাগ পরে আছে, ওনার যে পেন খাতা টাতা সবকিছুই আছে, মোবাইল ফোনটাও ওখানেই পড়ে আছে, কিন্তু উনি নাই। তো আমরা একটু মসজিদের সামনে দেখতেছি যেহেতু সবকিছু এখানে আছে, হয়তো মসজিদের সামনেই থাকতে পারে উনি আশেপাশে। দেখতে দেখতে একটা সময় ওই জায়গাটাই গেলাম যেখানে তিনি ফেসপ্রাইস অবস্থা করেছিল, ওখানে গিয়ে ওনাকে দেখলাম, দেখার পরে ওখান থেকে ওনাকে আমরা উঠালাম, চোখে মুখে পানি দিয়ে পরে ওনার যখন একটু জ্ঞান আসলো তারপর ওনাকে আমরা গাড়িতে উঠালাম। গাড়িতে উঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল আপনার সাথে, তখন তিনি বলতে চাচ্ছিল না প্রথমে, তারপরে তিনি শেয়ার করলেন আর কি পুরো ঘটনাটা আমাদের সাথে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে, যদি মনে হয় যেটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই লিসেনারদেরকে সাথে শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ।
The night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুটবল FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আজকে এই মুহূর্তে ঘুরতে সময় রাত 1:38 এবং এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শেষ ঘটনায় আমাদের অতিথির কাছে চলে যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আপনি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছেন, এবার আপনার সেকেন্ড ঘটনাটা আমরা শুনব।
আপনি
আপনার মতো করে বলতে পারেন, যে উনি ইউনিভার্সিটি থেকে ফিরে আসলেন,
তিনি ইউনিভার্সিটি থেকে ফিরে আসলেন, পরে হচ্ছে তার একটা স্টুডেন্টকে পড়াতে চান।
জি,
স্টুডেন্টকে পড়াতে মানে পড়ানো শেষ করে বাসায় ফিরতে ফিরতে তার রাত 11:12 বেজে যায়।
আচ্ছা,
পরে খাওয়া দাওয়া শেষ করে তিনি শুতে যান, তখন প্রায় 1:30 কি 2 বাজে, তখন তিনি শুয়ে হচ্ছে বিছানায় শোন, তার জানালাটা খোলা ছিল এবং তার বিছানার পাশে একটি চেয়ার ছিল।
আচ্ছা,
পরে তিনি যখন হালকা চোখটি লেগে আছে তখন তিনি খেয়াল করলেন জানালা দিয়ে একটা কালো ছায়া তার বিছানার পাশে যে চেয়ারটি ছিল সে চেয়ারটিতে এসে বসলো এবং কি যেন পড়তে লাগলো। পরে তিনি একটুখানি সরলেন, নড়ার চেষ্টা করলেন, তখনই ছায়াটি তার মুখের উপর হাত দিল, হাত দিয়ে কি যেন পড়া শুরু করলো,
মুখের উপরে হাত দিল।
জি, মুখের উপরে ঠিক কিছু একটুখানি উপরে, হাত দিল 1 ইঞ্চি উপরে। পরে স্যার যত সুরা দোয়া কালাম আছে সেগুলো পড়তে থাকলেন কিন্তু কাজ হচ্ছে না। পরে তার হঠাৎ করে আয়াতুল কুরসির কথা মনে পড়লো, তখন তিনি আয়াতুল কুরসি পড়লেন, তারপরে ওই ছায়াটি চেয়ারটিকে ছিটকে ফেলিয়ে জানা দিয়ে বেরিয়ে গেল। তারপর স্যারও মানে বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে যে পানি খেলেন, সেদিনকে রাতে মানে তিনি মনে করলেন যে তার বাবা মাকে বলাটা ঠিক হবে না, তখন অনেক রাত হয়ে গেছে। পরে তিনি তারপর দিন সকালবেলা তিনি বলেন, তারপর থেকে তার অনেক জ্বর ছিল, তারপর তিনি সুস্থ হন আর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি।
এটাই আপনার ঘটনা ছিল, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে অনেকেই লিখছেন, আমাদের রেডিও ফুটবল যে পেজটি রয়েছে সেই পেজে আপনারা লিখছেন। দেখতে পাচ্ছি শরীফ আমাদের সঙ্গে আছেন, সেকেন্ড ইমেল পড়াটা বেস্ট ছিল। আমাদের সাথে শরীফুল ইসলাম লিখেছেন, পাবনা থেকে শুনছেন তিনি। আর এম রায়হান আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সাদি ফাহিম এবং ইমেলটা ভালো ছিল। একজন অনিন্দ আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে এবং আমরা তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমাদের আলামিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন গৌতম, এছাড়াও এমডি আব্দুল্লাল মামুন আমাদের সঙ্গে আছেন, মুফাজ্জল হক আমাদের সঙ্গে আছেন, শেষ বিকেলের সূর্য আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রনি সরকার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন খান, আছেন দেখতে পাচ্ছি মোদাসিম তানিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানজ আকাশ, আতিক স্বপ্নীর আমাদের সঙ্গে আছেন, আরিয়ান জনি আছেন আমাদের সঙ্গে, এমডি সাজ্জাদ আলম শিমুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফনান লিটন, এছাড়াও রাহাত এমডি রাহাত আলী আমাদের সঙ্গে আছেন, আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাহবুব মুন্না, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন আরও অনেকেই। আমাদের সঙ্গে ভূত এফএমের যে পেজ সেই পেজটাতেও অনেকে আছেন, এমডি শাহরিয়ার আল ইসলাম আমাদের সঙ্গে আছেন, তানভীর ইভান আমাদের সঙ্গে আছেন, আকাশ নন্দী আমাদের সঙ্গে আছেন, নাহিদ রহমান আমাদের সঙ্গে আছেন, লিটন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স মাহমুদ সহ আরও অনেকে। আমরা কিন্তু লাস্টেও আরেকটা অডিও ক্লিপ
শুনবো, তারপরে আমাদের আজকে প্রথম শেষ করব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে ইনফরমেশন দিয়ে নিই যে আমাদের আপনারা শুনলেন যে আমাদের একটা স্পেশাল শো করার ইচ্ছা আছে, ঈদ স্পেশাল ভূতেশন, যেটা আমরা করব ঈদ শুক্রবার হোক আর শনিবার হোক আর রবিবার হোক, ঈদ স্পেশাল ভূতেশন থাকবে। সেই ভূতেশন স্পেশালের জন্য আপনাদের স্পেশাল ঘটনা পাঠাতে হবে এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চাই। এবং যারা স্টুডিওতে আসতে চান তাদের তো কোনো কথাই নেই, এবং আমরা ঈদের দিনে একটা চমৎকার এপিসোড করব বলে আশা করি। আর যারা আমাদেরকে এমনি আগামী সপ্তাহের জন্য ঘটনা পাঠাবেন তাদেরকেও ঘটনা পাঠানোর আমন্ত্রণ রইল। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, bhwtfm@radioFOR.com। আমি আজকের এই এপিসোডটি শেষ করবো একটা অডিও ক্লিপ দিয়ে, এবং আমি শেষ করব একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে, এই যে কালো ছায়া দেখা যায়, এই যে মুখের ওপরে এসে অনেক হাত দিয়ে রাখার ঘটনা বললেন, তার আগে আমি যে ইমেলটা পড়লাম সেখানেও একটি কালো ছায়া, তার আগে শুনলাম আমরা যে একটি মেয়েকে, লম্বা চুলের একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, বিভিন্ন ঘরের বিভিন্ন জায়গায় চুল পাওয়া যায়, এই যে এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অহরহ আপনি যদি আপনার চারপাশের মানুষের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে এরকম ঘটনা শুনবেন, কি মনে হয়, সব ঘটনাগুলোই কি মানুষের নিছক কল্পনা, সব ঘটনাগুলোই কি বাস্তবতা থেকে অনেক দূরে, নাকি এই সব ঘটনা বাস্তবে সত্যি ঘটে? লিখুন, জানান আমাদেরকে কমেন্টের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, যেভাবে আপনার ইচ্ছা। চলে যাচ্ছে আজকের মতো, ফিরে আসবো আবার আগামী শুক্রবারে, এবং এই সাতটা দিন আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং রমজান মাসের যে সমস্ত নিয়মকানুন তা সঠিকভাবে পালন করতে পারবেন সুস্থ শরীরে, সেই কামনা করে, সেই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।
আসসালামু আলাইকুম রাসুল ভাইয়া, জানি আপনি অলওয়েজ ভালো চলেই আছেন, আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটি আমার একজন পরিচিত ব্যক্তির সাথে ঘটা, এবং কিছু প্রবলেমের কারণে আমাদের দুজনের আইডেন্টিফিকেশন আমি স্কিপ করে যাচ্ছি। তো ঘটনাটি যার সাথে ঘটে, সে তখন ক্লাস 9 পড়তো এবং সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল, তার বাবা একজন ইমাম ছিলেন, এবং এখন তার এজ 40-45 মধ্যে হবে। যেদিন তার সাথে ঘটনাটি ঘটে সেদিন সে তার খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যায়, এবং খুব বেশি গরম না থাকার কারণে সে তার জানালা লক করে দেয় এবং কাঁথা জড়িয়ে শুয়ে পড়ে। তার রুমে সে একাই ঘুমাতো, তার জানালার পাশে একটি পাওয়ার টেবিল ছিল এবং তারপরেই তার খাটটা ছিল। যখন সে তার মধ্যে ড্রজিনিয়াস ভাবটা আসে, হঠাৎ করে সে খেয়াল করে একটা তীব্র আলো তার চোখে লাগে। সে বলছিল যে আলোটা এরকম ছিল যে টিভিতে দেখায় যে সাপের মনি হলে যেরকম হঠাৎ করে একটা আলো, অনেক আলো এক কর্নার থেকে চোখে লাগছে, সেরকমভাবে তার চোখে ওই আলোটা লাগছিল। সে চোখ খুলে দেখে, ওই আলোর মধ্যেই সে দেখতে পায় যে তার খাটের দু কর্নারে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, এবং ওই দু কর্নারে দুজন মহিলার মধ্যে থেকে একজন বলছে যে ওকে কিছু করো না। সে যখন এই কথাটি বলছে তখন যে ব্যক্তির সাথে ঘটনাটি ঘটে সে মানে ফিল করে যে খুব বাজে একটা গন্ধ তার নাকে লাগছে। সে হঠাৎ করে দেখে যে একটা কালো ছায়ার মতো, মানে যে দুজন মহিলা বসে, পুরো মহিলার মতো দেহ, ওদের চেহারা টেহারা আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট ওনারা হচ্ছে একদম মহিলার মতো ছিল, এরকম ভাবে সে বলেছে যে দুজন মহিলা এবং একটা কালো ছায়া তার একদম কাছে, দুজন ছিল খাটের পাশে এবং কালো ছায়াটা ছিল তার পাশে সেই মহিলাটি, এবং তার চেহারাও মহিলার মতো, চেহারাটা মহিলার মতো কিন্তু তার আর হাত, তার শরীরে বানরের মতো লোম, বানর বা কুকুরের যেরকম লোম হয় সেরকম তার গায়ে লোম ছিল। তো ওই কালো ছায়াটি বলছে যে না, আমি ওর ক্ষতি করবই। তো সে বলছিল যে ওরা যে ভাষায় কথা বলছিল ওটা বাংলা ভাষায় ছিল, কিন্তু কেমন জানি একটা বাংলা ভাষা, যে আবহাওয়া তো বাংলা, বোঝা যাচ্ছে বাংলা, কিন্তু কেমন জানি লাগছিল। তো সে এই কথাটি বলে সে তার ডান হাতে চেপে ধরে, এবং তার কাছে মনে হচ্ছিল যে সে তার গলায় চেপে ধরবে। সে বলছিল যে এত বাজে গন্ধ, আমি গন্ধটা নিতে পারছিলাম না, এবং যখনই আমি মনে করলাম যে আমার মনে হচ্ছে যে সে আমার গলায় চেপে ধরবে, আমি সেই মুহূর্তে কিছু বুঝতে না পেরে তাকে উল্টো কাঠামুড়ু দিয়ে তার উপর আমি বসে পড়ি এবং মানে তার এক হাত ধরে আমি তার উপর তাকে কাঠামুড়ু দিয়ে আমি তার উপর বসে পড়ি এবং তার হাতটা যে আমি ধরলাম মনে হলো এত সফট, এত নরম, মানে ভিতরে মনে হচ্ছিল কোনো হাড়গোড় নেই, অনেক সফট, কিন্তু গন্ধটা আমার লাগছে। যখন আমি তাকে কাঠামুড়ু দিয়ে চাপ দিয়ে ধরি তখনই হঠাৎ করে দেখি যে আলোটা কমে আসছে এবং হঠাৎ করে আলোটা বন্ধ হয়ে যায় এবং তারপর কি আমি ঘুমিয়ে গেলাম না কি কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। সকালে আমি সেন্সলেস হয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি খুব টায়ার্ড, মানে খুব যুদ্ধ করেছি, খুব মানে অনেকক্ষণ ধরে মারামারি করেছি এরকম লাগছিল, কিন্তু এরকম কিছুই আমি ফিল করিনি। আমি মানে টায়ার্ডনেস ফিল করছি বাট আমি ওই মারামারির কথা কিছুই মনে নেই, জাস্ট আমি ওকে অনেক শক্ত করে চাপ দিয়ে ধরেছি এতটুকুই আমার মনে আছে। তারপর আমার যখন সকালে ঘুম ভাঙে আমি আমার বাবাকে কথাটা বলি, তো বাবাকে যখন আমি বলছিলাম তখন তার মতে যে বাবাকে যখন আমি বলছিলাম আমি দেখি আমার হাতে আঁচড় লেগে আছে, মানে আমি তখন বাবাকে দেখাই যে বাবা দেখো আমার হাতে এরকম আঁচড় লেগে আছে এবং এই কাহিনী হয়েছে। তো তার বাবার যেহেতু ইমাম ছিল সে বললো যে হ্যাঁ এটা সত্য কথা যে জিনদের এরকম, যে তুমি যেভাবে বর্ণনা দিলে এরকম হয়ে থাকে, জিনদের শারীরিক গঠন এবং জিনদের শরীর এরকম হয়ে থাকে। তো সে এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে এবং সে আজও বলে যে আমি বিলিভ করি ঘটনাটি যার সাথে ঘটে একদিন ভাই সেই বিলিভ করে, যে আমি বিলিভ করি আমি ওর সাথে মানে ওটা একটা ট্রু জিনিস ছিল, কারণ যদি ট্রু না হতো, যদি ড্রিম হতো বা যদি হ্যালোসিনেশন হতো তাহলে আমার হাতে আঁচড় থাকতো না। এবং সে ফিল আমি আজও মনে করলে আমার শিউরে ওঠে, সে এরকমভাবে আমাকে বলছিল যে আজও যদি আমি মনে করি তাহলে আমার শরীর শিউরে ওঠে এবং এই ব্যথাটা আমি আজও ফিল করি। আঁচড় ছিল বিড়াল বা কুকুরের আঁচড় হলে যেরকম হয়, অনেক ডিপ আঁচড় হওয়ার কারণে তার আঁচড়টা এখন কিছুটা হালকা হয়ে গেছে বাট এখনো সেই আঁচড়টা তার হাতে আছে এবং আমি সেটা নিজে দেখেছি। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। বিশ্বাস করা না করা অ্যাজ ইউজুয়াল কথা আপনার, যে বিশ্বাস করা না করা সেটা হচ্ছে যার সাথে ঘটে সেই বুঝে, বাকিরা বিশ্বাস করবে তখনই যখন তার সাথে ঘটনাটি ঘটে। আমিও এর আগে বিশ্বাস করতাম না তার, বাট তার কাছে শোনার পরে এবং তার সেসব জিনিস দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ঘটনা
তাই আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।